জয় গৌর। গতদিন আমরা শ্রী শ্রী গিরীন্দ্র বিহারীর কৃপায় অতি সুন্দর তত্ত্ব সম্বন্ধিত সমস্ত কথা, যা ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে শ্রবণ করিয়েছিলেন, তৎসমুদায় আমরা মহাপ্রভুর কৃপায় শ্রবণ করেছি। আজ তারই ঠিক পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। অতি সুন্দর এবং মন আকর্ষিত সমস্ত প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। এখন শুকমণি মহারাজ পরীক্ষিতকে বলছেন, কি বলছেন, মনস্তু শতরূপায়ং তিস্র কন্যাস্য যজ্ঞে আকুতির দেবহূতিশ্চ প্রসূতিরিতি বিস্তৃতাঃ। সেই মনুর কন্যাত্রয়ের কথা প্রথমে বর্ণনা করছি। তন্মধ্যে মধ্যমা কন্যা দেবী দেবহূতির প্রসঙ্গ আমরা সম্পূর্ণ শ্রবণ করেছি। এবারে জ্যেষ্ঠা কন্যা আকুতির কথা বলছেন। আকুতিকে বিবাহ দিলেন পুত্রিকা ধর্ম অবলম্বনে প্রজাপতি রুচির হস্ত। প্রজাপতি রুচিকে তিনি কন্যা সম্প্রদান করলেন একটি শর্ত রেখে, সেটি হচ্ছে পুত্রিকা ধর্ম অবলম্বনে তার হস্তে এই আকুতিকে সম্প্রদান করলেন। পত্রিকা ধর্ম অবলম্বন কাকে বলা হয়েছে? যাদের নিজের পুত্র থাকে না তারা এই জামাতার সঙ্গে একটি পরামর্শ রাখে, কথা রাখে যে তোমার যে পুত্র উৎপন্ন হবে তা আমাকে দিয়ে দেবে। কিন্তু এই মনু এবং শতরূপা দুটি পুত্র থাকার সত্ত্বেও মানে এই শর্তে বিবাহ দিল যে তোমার যা সন্তান হবে মানে প্রথমে সেটি আমাদের দিয়ে দিতে হবে। একেই শাস্ত্রে পুত্রিকা ধর্ম অবলম্বনে বিবাহ বলে উল্লেখ করেছেন। এবারে সেখান থেকে তাদের প্রথমে যে সন্তান হচ্ছে তার মধ্যে একজন পুত্র আর একজন কন্যা হল। তা পুরুষ রূপে যার জন্ম হলো তিনি হলেন সাক্ষাৎ যজ্ঞ ভগবান, আর কন্যা রূপে যিনি হলেন তিনি হলেন সাক্ষাৎ দক্ষিণা। বল যজ্ঞ ভগবান কি জয়, যজ্ঞ ভগবান। এবারে মনু মহারাজ কি করলেন, ওই যজ্ঞ ভগবানকে নিজের রাজধানীতে নিয়ে গেলেন, আর রুচি কি করলেন, তার কন্যা দক্ষিণাকে নিজের কাছে রাখলেন। এবারে তাদের মধ্যে যখন তারা যুবাবস্থায় পদার্পণ করল, দক্ষিণার সহিত এই যজ্ঞের বিবাহ দিলেন। এর অর্থ হচ্ছে কোনো যদি আপনি যজ্ঞ করেন তাহলে কিন্তু দক্ষিণা অতি অবশ্যই দেওয়ার নিয়ম, এটাই টিকাকারগণ সিদ্ধান্ত স্থাপনা করেছে। এবারে সেই যে দক্ষিণা আর যজ্ঞ ভগবান থেকে দ্বাদশটি পুত্র উৎপন্ন হল, তাদের নামগুলো আমরা একটু শ্রবণ করি। তাদের নাম তোষ, প্রতোষ, সন্তোষ, ভদ্র, শান্তি, ইরস্পতি, ইত্ম, কবি, বিভু, সান্ন, সুদেব ও রোচন। এবারে এনাদের যাদের সঙ্গে বিবাহ হলো তাদের কথা বর্ণন করলেন এবং তাদের সেই বিস্তারিত বংশ বর্ণন করলেন, যা থেকে সমস্ত মুনি ঋষিদের সব সৃষ্টি হল, 45 জন অগ্নির সৃষ্টি হল ইত্যাদি ইত্যাদি তাদের বংশে বিস্তারিত বর্ণন করেছে। এবারে এবারে সর্ব কনিষ্ঠা কন্যা মানে তার বিবাহের কথা বলছেন। সর্বকনিষ্ঠা প্রসূতির কথা বলছে। এবারে প্রসূতিকে কি করলেন, মনু কনিষ্ঠা কন্যা প্রসূতিকে দক্ষ প্রজাপতির হস্তে সমর্পণ করলেন, আর তাদের সমর্পণ করলেন এবং তাদের ১৬টি কন্যা প্রথমে উৎপন্ন হল। তার ১৬টি কন্যা তা ১৩টি কন্যাকে ধর্মকে দিলেন, আর একটি সূর্যদেবকে একটি মানে পিতৃগণের উদ্দেশ্যে সমর্পণ করলেন, আর সর্বকনিষ্ঠা অতি প্রিয়া সতী নাম্নী কন্যাকে কি করলেন, ভোলেনাথ এই সংহারকর্তা ভোলেনাথকে প্রদান করলেন। আর এবারে সেই ১৩ জনকে ধর্মকে দিলেন, তাদের নামগুলো আমরা একটু শ্রবণ করি, কারণ তাদেরই বংশ পরম্পরায় পৃথিবীতে একেবারে পরিপূর্ণিত। শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা হৃ ও মূর্তি। আর সর্বকনিষ্ঠা যা প্রজাপতির অত্যাধিক প্রিয়া সেই যে সতী, তা ব্রহ্মাজির আদেশে তিনি সংহারকর্তা পরম প্রতাপী মহাদেবকে সমর্পণ করলেন। এবারে তাদের বংশ বর্ণনা করলেন, ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা ইত্যাদি, তাদের যে বংশ সে আবার বিশাল ভাবে শুকমুনি বর্ণন করে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন। আর বলতে বলতে বলছেন যে সেই যে সতী মহাদেবের সঙ্গে বিবাহ হয়েছিল তার কোনো সন্তান সন্ততি হয়নি, কারণ সেই সতী মানে সে যৌবন কালেতেই মানে নিজের পিতৃগৃহে স্বেচ্ছায় অগ্নিবরণ বা তিনি দেহ ত্যাগ করেছিলেন। এবারে শুকমুনিকে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, কেন মহারাজ আপনি তো একটু পূর্বেই বললেন সেই দক্ষ প্রজাপতির ওই ১৬টি কন্যার মধ্যে সর্বকনিষ্ঠা কন্যা সতী তার অত্যাধিক প্রিয় ছিল এবং দেখতেও নাকি পরম সুন্দরী ছিল, রূপে গুণে সমস্ত দিক থেকে তার জয় জয়কার হতো। তা তিনি পিত্রালয়ে গিয়ে দেহত্যাগ করলেন, এ তো আমি ঠিক বুঝতে পারলাম না, এ তো আমার তো ঠিক মানে বুঝতে পারছি না, আপনি কৃপা করে তার বিস্তারিত বর্ণন যদি আমাকে শ্রবণ করান। বলছেন, এ অতি উত্তম প্রশ্ন করেছ পরীক্ষিত, যা শ্রবণ করলে জীবের পরম মঙ্গল হয়ে থাকে। এবারে দেখো এই শিব আর দক্ষের মধ্যে একদিন এক মহান বিদ্বেষের সৃষ্টি হল, একে অপরের সঙ্গে ভীষণভাবে রাগারাগি হল, কিভাবে সে আমি তোমাকে বর্ণন করছি, তুমি শ্রবণ করো। বলছেন, তখনকার দিনে প্রজাপতি দক্ষ সে সকলের উচ্চ স্থান ব্রহ্মাজি প্রদান করেছিলেন এবং ত্রিজগতে তারই প্রশংসা চতুর্দিকে কীর্তিত হত, তার বল তার প্রভাব তার পরাক্রম ইত্যাদি দেখে মানে সকলে বড় আশ্চর্যান্বিত হতো, আর তার যে তেজ ছিল সেই তেজও ছিল মহা অদ্ভুত। একবার সমস্ত দেবতাগণ সমস্ত মহা মুনিগণ গন্ধর্বগণ একটি সভা করলেন, সেখানে ব্রহ্মাজি আসলেন, বিধাতা ব্রহ্মাজি, ভোলেনাথও আসলেন, ভোলেনাথের পার্ষদগণও, তিনি যেখানে যান প্রভুকে ছাড়েন না, তার পার্ষদগণও সেখানে উপস্থিত ছিলেন। এবারে দক্ষ প্রজাপতির জন্য সকলে অপেক্ষা করছে, দক্ষ প্রজাপতি সে এমন তেজ, তার যে শরীরের তেজপুঞ্জ তা ছিল বড় আশ্চর্যজনক। সেই সভাগৃহে যখন তিনি প্রবেশ করলেন সেখানে ব্রহ্মাজি আর ভোলেনাথ বাদে সকলেই উঠে দাঁড়ালেন, স্বাগত জানালেন এবং তিনি অধ্যক্ষ সভাপতি, তাকে সুন্দর উপবেশনের জন্য আসন পূর্ব থেকেই ছিল, তাতে গিয়ে তিনি বসলেন। কিন্তু সকলেই দণ্ডবাদ প্রণাম ইত্যাদি করলেন। ব্রহ্মাজির কথা তো পৃথক, ব্রহ্মাজিকে এই দক্ষ গিয়ে প্রণাম করলেন। কিন্তু তখনও পর্যন্ত এত কিছু হয়ে গেল, অথচ তাঁর জামাতা ভোলেনাথ কিছু সারা শব্দ আকার ইঙ্গিত ইঙ্গিত করেও তো আপনি মৌন আছেন, কেউ আসলো তাহলে মাথাটা একটু হেলিয়ে তাকে সম্মান জানাল, তাও করলেন। একেবারে স্তম্ভের মতো বসে তিনি প্রভুর চিন্তায় বিভোর ছিলেন। ভোলেনাথ তিনি এমনই ভগবান যে তিনি কারোর প্রতি দ্বেষ ভাবনা করেন না। এই পৃথিবী থেকে সকলকে, মানে সকলে যাদের তাড়িয়ে দেয়, পরম দয়ালু ভোলেনাথ তাদেরকে নিজের কাছে রাখে। দেখুন ভোলেনাথের দয়ার কথাটা কেমন আমরা একটু পূর্বেই শ্রবণ করে রাখি। আমরা যে ওই যে কি বলি বিচ্ছু, বিচ্ছু দেখলে কি করি, বিচ্ছুই তো বলা হয়, বিচ্ছু দেখলে কি করি, ব্যাস লাঠিটা বের করে মুখটা থেতো করে বাইরে ফেলে দিই, তা কামড়াবে, জ্বর হবে, অসুস্থ হবে, প্রায় লোকই এমন করে এই সংসারের লোক। ভোলেনাথ তাকে স্থান দেন, তার সঙ্গেই থাকে ওই সমস্ত বিচ্ছু আদি সর্পাদি, এবং ভূত প্রেত যাতে নিজের গৃহে বা নিজের সীমানার মধ্যে প্রবেশ না করতে পারে সেজন্য এই ভগবানের নাম কীর্তন চলছে, বা যারা বিশেষভাবে সেই ভূত প্রেত দেখে থাকেন তার জন্য সে কর্মকাণ্ডীয় মতানুসারে তার ব্যবস্থা নেন। ভোলেনাথ তাদেরকে স্থান দেন। এইভাবে এই জগতে যারা নিন্দনীয় তাদেরকে প্রভু নিজের করে নিয়ে সেই শ্মশানে মাঠে ঘাটে থাকেন, কোনো গৃহও নেই, কোনো গৃহ আদিও তাঁর নেই। আর সেই প্রভুকে, মানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের কুন্দফুল প্রিয়, দেবী মা কালীর তার জবা পুষ্প প্রিয়, আর অন্যান্য যে সমস্ত ভগবান আছেন তাদের পৃথক পৃথক ফুল বা পত্রাদি নির্মিত করা হয়েছে। রাধা গোবিন্দের তুলসী পত্র প্রিয়, এইভাবে প্রত্যেকের জন্য বিধি বিধান করা রয়েছে। কিন্তু ভোলেনাথের কোনো নির্দিষ্ট সুন্দর ফুল সুন্দর পত্রের কোনো বিধান দেন। সেই বনে বিভিন্ন রাস্তার ধারে মাঠে ঘাটে স্বেচ্ছায় উৎপন্ন যে ধুত্রা, তার ফলটা আবার কাঁটা, তার প্রিয় সেটাই। তা সেই ভোলেনাথকে কেউ যদি এক ঘটি দুধ দিয়ে মাথায় ঢেলে আসেন তাতেও সন্তুষ্ট, আবার ওই এক ঘটি জলে দুফোঁটা দুধ দিয়ে স্নান করিয়ে আসলে তিনি খুশি, তাও দরকার নেই। এমনি একটু আমাদের যমুনার জল বা যারা গঙ্গা সমীপে থাকেন গঙ্গার জল দিলেও তিনি খুশি। আর ওই যমুনার জল আনতে আনতে পথের ধারে হয়ে রয়েছে সেই ধুত্রা, কাঁটা ফল একটা তুলে একটা ফুল দিয়ে তার মাথায় দিলেই খুশি। এমনকি তাও যদি না হয় একটু কূপের জল বা কুয়োর জল দিলেও তিনি খুশি, সর্ব অবস্থাতেই তিনি খুশি। সেই ভগবান কত দয়ালু, কত কৃপালু। সেই ভোলেনাথের সঙ্গে এই দক্ষ মহাবিদ্বেষ আরম্ভ করছে। দেখুন আপনি যদি রাধা গোবিন্দের সঙ্গে দেখা করতে যান, তাতে আপনি যত বড়ই মহাত্মা হন, যতই ভগবানের প্রিয় হন, সেখানে সখীরা দ্বারে বসে আছে, কি হে এখন প্রভু কুঞ্জে রয়েছে সাক্ষাৎ করতে পারবে না, সখীরা বল, আরে মহাশয় এখন বেলা দুটো, প্রভু বিশ্রাম বিশ্রাম করছেন, এখন তুমি এসেছো, এখন দেখা হবে না। এবারে ভগবান রামচন্দ্রের সঙ্গে যদি আপনি দেখা করতে যান, তা সেখানে দেখবেন হনুমানজি বড় গদাটা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ি হিসাবে দাঁড়িয়ে আছে। ও কি জন্য এসেছো মহাশয়? প্রভুর সঙ্গে একটু সাক্ষাৎ করব। আরে তিনি তো এখন বিশ্রাম করছেন, এখন দেখা হবে না, তুমি ঠিক সময় মতো এসো, ঢুকতেই দেবেন না। কোনো মন্দিরে যাবেন, যাতে দেবী মন্দির হোক আর যে মন্দিরই হোক, পৃথিবীতে বহু দেব দেবীর মন্দির স্থাপিত আছে, সেখানেও সময় নির্দিষ্ট করা আছে, এই সময় আর। কিন্তু দেখুন আমাদের ভোলেনাথের কোনো মন্দিরে কপাট থাকে না, এমনি হয়তো গাছের নিচে একটি তার প্রতিমা স্বরূপে, তার মূর্তি স্বরূপে একটি শিবলিঙ্গ আছে, সেখানে কোনো সময়ের অপেক্ষা নেই, যখন খুশি তখন গিয়ে ওই এক ঘটি জল ঢাললে তিনি খুশি। তাহলে তিনি কেমন দয়ালু, কেমন কৃপালু আমরা অবগত হলাম যৎকিঞ্চিৎ। সেই ভগবান তিনি ওঠেননি বলে ওই অহংকারী দক্ষের ভীষণভাবে ক্রোধ হল, এত ক্রোধ হলো যে সে আর বলার কথা নয়। সে বিভিন্ন প্রকার অশোভনীয় ভাষায় গালিগালচ করতে লাগল দক্ষ। তিনি সভাতে উপবিষ্ট হয়ে বলছেন, এই সভ্য সবার মধ্যে এই অসভ্য ব্যক্তিকে কে স্থান দিয়েছে? সবাই গলা ঘুরিয়ে দেখছেন, এই সমস্ত মুনি ঋষি বৃন্দ তথা দেবতাগণ এবং মহাবিভূতি সকল এখানে রয়েছেন, এখানে অসভ্য ব্যক্তিটাকে সবাই গলা ঘুরিয়ে দেখছে, কেউ কিছু বুঝতে পারছেন। তিনি বলছেন, আরে তোমরা যে এই এদিক সেদিক দেখছো, এই যে শিব, এর নাম শিবটা রাখাই অযথা হয়েছে, শিব মানে শুদ্ধ বা পবিত্র, এ অশিব, এই অশিবকে দেখে তোমরা বুঝতে পারছো না, আমি তার শ্বশুর মহোদয়, সে আমার জামাতা, আমার পুত্র তুল্য, সে আমাকে একবার সম্মান জানাল না, কেমন দুষ্ট দেখো, এখনো সে মানে গলা উঁচু করে স্তম্ভের মতো অহংকার ভাব নিয়ে বসে রয়েছে, একে কে সভাতে প্রবেশ করতে দিল? এইভাবে যা ইচ্ছা তাই অনেক কথা বলেছেন ভাগবতের ভাষায়। এবারে ভীষণভাবে ক্রোধিত হয়ে সে কি বলছে, দক্ষ সভার মধ্যে বলছে, এই শিব অশিব, দেবতাগণের মধ্যে অধম এবং নিকৃষ্ট, তাই আমি আজ থেকে নির্দেশ প্রদান করছি যে এই অশিবকে কেউ কখনো হবির ভাগ, যজ্ঞ ভাগ প্রদান করবে না। এইভাবে সে সভা ত্যাগ করে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিয়েছেন। এবারে ভগবান ভোলেনাথের সব থেকে প্রিয় নন্দীশ্বর সে শিবগত প্রাণ, সে আর স্থির থাকতে পারল না। সে তখন ওই দক্ষকে বলছে, শাপ দিচ্ছে, বলছেন এই মূর্খ দক্ষের কখনো তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না ব্যক্তি। আর আর কি বলছেন, বলছেন যে এ সাক্ষাৎ ভোলেনাথের সম্মুখে দাঁড়িয়ে আমাদের প্রভুকে নিন্দা করেছে, যার কোনো শত্রু নেই, যিনি সকলের প্রতি কৃপাপরবশ, তাকে কিনা তিনি এমন অশোভনীয় ভাষায় গালিগালচ করে হবির ভাব থেকে চ্যুত করে দিল, এর কখনো তত্ত্বজ্ঞান কোনোদিনে লাভ করতে পারবে না। আর এ মানে নিতান্ত স্ত্রী কামুক হোক, আর এর মুখটি অচিরাত মানে ছাগলের মুখে পরিণত হবে, ছাগ মুন্ড প্রাপ্ত হবে অচিরাত অল্প সময়ের মধ্যে। আর নন্দীশ্বর সমস্ত ব্রাহ্মণগুলো, ব্রাহ্মণ যারা ছিল তারা তো বেশ আনন্দ নিচ্ছিল, দেখেন না যারা মাৎসর্য পরায়ণ, একজন আরেকজনকে গালিগালচ করলে অন্যেরা আনন্দ নেয়। তাই এই ব্রাহ্মণগণের মধ্যে ভৃগু, ভগ ইত্যাদি পূষা তারা উপহাসমূলক কিছু বলছিল, ইশারা করছিল, আনন্দ করছিল। তাই ক্রোধিত হয়ে বললেন, এই যে সমস্ত ব্রাহ্মণগণ তারা খাদ্যের অখাদ্যের বিচারহীন হয়ে যত্রতত্র শ্রাদ্ধ ভাণ্ডারা চুরি করা টাকা পয়সা দিয়ে অর্থ উপার্জন করে যে সমস্ত কর্ম করে সেগুলো এরা খেয়ে বেড়ায়, আর এগুলোই এরা খেয়ে বেড়াবে। আর উদরপূর্তির জন্য বিদ্যা তপস্যা ব্রত পালনাদি করে ধনার্জন করেও যজমানদের কৃত দাসের ন্যায় তারা ভিক্ষা প্রত্যাশী হয়ে ভিখারির মতন প্রতি গৃহীর দ্বারে দ্বারে গিয়ে ঘুরে বেড়াবে। এদের টাকা যতই হোক না কেন, এদের লোভ বৃত্তি কখনো বিনষ্ট হবে না এই অভিশাপ দিতে। এই কথা শুনলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ভৃগুমুনি তিনিও কমক্রোধী নন। তিনি বলছেন, শিবের ভক্ত সব পাখণ্ডী হয়ে যাক, শৌচাচার বিহীন মন্দবুদ্ধি জটা ভস্ম এবং অস্থি ধারণকারী তারা শৈব সম্প্রদায়ে দীক্ষিত হোক। তারা ছাই ভস্ম ইত্যাদি মেখে এই শ্মশানে মাঠে ঘাটে ভূত প্রেতের সঙ্গে ঘুরে বেড়াবে। এখানে আমাদের জীব গোস্বামী পাদ টিকার মধ্যে বলছেন সিদ্ধান্ত, আমাদের জীব গোস্বামী পাদ কি বলছেন, তিনি বলছেন না না, এখানে ভৃগুমুনি অভিসম্পদ দিয়েছেন ঠিক আছে, বলছেন যে সমস্ত শিবভক্তেরা যারা কৃষ্ণকে না মেনে শুধু শিবের পূজন করবে তারাই পাখণ্ডী হবে, কৃষ্ণকে মেনে শিবের ভক্ত যারা হয়েছে তারা পাখণ্ডী হবে না, তারা অচিরে ওই কৃষ্ণের ধামই প্রাপ্ত হবে মহাদেবের কৃপায়। মহাদেবই বলে দেবেন যে তোমরা আমার ধামে না গিয়ে এখন প্রভুর ভজন করো। এবারে ভৃগুমুনি যখন এই রকম বলা আরম্ভ করলেন তখন মহাদেব তিনি বলছেন, এ তো দেখছি স্বাগত সমারোহ কোথায়, এ তো সাপ সমারোহ, অতএব চলো সকলকে নিয়ে সেই সভা থেকে নিষ্কাশিত হয়ে কি করলেন, যেখানে গঙ্গা যমুনার সঙ্গে মিলিত হয়েছে সেই সঙ্গমে স্নান করে মহাদেব কৈলাসে চলে গেলেন। এবারে তো বিদ্বেষ আরোই বেড়ে গেল এক প্রকার, আর সে বিভিন্নভাবে গালিগালচ করেছে যে আমি ব্রহ্মাজির আদেশে আমার কন্যা তাকে দিয়েছিলাম, আমার মৃগনয়না কন্যাকে এই মর্কট নয়ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমি বিবাহ দিয়ে বড়ই ভুল করেছি। দেখুন গালি দেওয়ার কেমন কায়দা, যাক ইত্যাদি কথা, সে তো প্রসঙ্গ হয়েই গেল। এবারে তিনি চলে গেলেন, এবারে তিনি ঈর্ষান্বিত হয়ে এক মহান যজ্ঞের আয়োজন করলেন যাকে বলা হয়েছে দক্ষ যজ্ঞ। সেখানে এই ত্রিলোকে এমন কেউ বিশিষ্ট ব্যক্তিরা বাকি ছিলেন না যে তাদের নিমন্ত্রিত করা হয়নি, মানে প্রত্যেকেই নিমন্ত্রণ করেছেন, কেবল উমা আর পার্বতীকে ছেড়ে, কেবল সতীকে ছেড়ে, সকলকেই নিমন্ত্রণ করেছেন। স্বর্গে তো একেবারে খালি, সব চলেছেন মানে নিজে নিজে স্ত্রীদের সঙ্গে করে নিয়ে, সমস্ত দেব গন্ধর্ব আদি সকলেই সেখানে যাচ্ছে। এবং সেই কৈলাস পর্বতের উপর দিয়ে যখন বিমানশ্রেণী চলেছে তা দেখে মনে হচ্ছে যেমন আকাশে দলে দলে সেই শ্বেত হংস চলে যখন একসঙ্গে উড়ে চলে যায়, ঠিক তদ্বৎ সেই বিমানশ্রেণীতে একেবারে আকাশ পরিপূর্ণিত। দেবী সতী এই দৃশ্য দেখে বড়ই আশ্চর্য অনুভব করছে এবং তিনি ভাবছেন এই সমস্ত দেব দেবীরা তারা এত সেজে গুজে কোথায় যাচ্ছে, মানে একেবারে সেই সমস্ত দেবীদের আর সময় নেই যে যার বিমানের মধ্যে করে মানে অলংকার কিছুটা করে আরো নিয়েছেন, সেগুলো ধারণ করতে করতে চলেছে। সেই সকাল থেকেই দেখছেন অনেকক্ষণ ধরে দেখছেন, তারপরে দেবী তিনি জিজ্ঞাসা করছেন, কি হে দেবদেবীগণ, তোমরা কোথায় যাচ্ছ গো সব? সেই বুঝে সেই সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি। এক দেবী বলছেন যে সে কি তোমরা জানো না, তোমার পিত্রালয়ে আমরা সকলে যাচ্ছি, সেখানে আমাদের সকলকে একেবারে ঝাড়া নিমন্ত্রণ, কেউ আর বাকি নেই। তোমার পিতার সেখানে এক মহান যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, আমরা ওখানেই থাকব এতদিন পর্যন্ত, তুমি যাবে না? সতী লজ্জিতা হয়ে তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ তোমরা যাও, আমি আছি। এবারে তিনি ভোলেনাথের কাছে গেলেন, বলছেন, হে পরমেশ্বর, হে স্বামী, আপনার শ্বশুরের সেখানে, কথা বলার শৈলীটা দেখুন, আপনার শ্বশুরের সেখানে এক যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, সমস্ত দেব দেবী গন্ধর্ব ত্রিলোকে সকলেই নাকি নিমন্ত্রিত, তা আপনি যাবেন না আপনার শ্বশুরের সেই যজ্ঞে? বলছেন, তাহলে সকলেই তো নিমন্ত্রিত শব্দটি তুমি প্রয়োগ করলে, তা হে দেবী আমাদের কোনো নিমন্ত্রণ পত্র এসেছিল কি? বলছেন, তা তো অবশ্য আসেনি, হয়তো ব্যস্ততার কারণে আমাদের দিতে পারে, এমনও হতে পারে, আমরা নিজজন জানে শুনেই আছো, বা পরে খবর পাঠাবে পাঠাবে করে বিশিষ্ট ব্যক্তিরা বাদ চলে যায়, এমন হতে পারে। দেবী বললেন যে হে পতিদেবতা, আমার মনে হয় যে আমাদের সেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণের প্রয়োজন কি? শাস্ত্রে বলা হয়েছে নিজের আপনজনের ক্ষেত্রে বা মিত্রের স্থানে, পিতার স্থানে, শ্বশুরের স্থানে নিমন্ত্রণের প্রয়োজন থাকে না। তা আমরা তো, তিনি আমার পিতা, আবার আপনার শ্বশুর মহাশয়, আমাদের নিমন্ত্রণের অপেক্ষা কেন? চলুন না, আমার যেতে না ভীষণ ইচ্ছা হচ্ছে, আমার সেই ভগিনী আর সেই ভগ্নী পতিদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, আত্মীয়গণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি বড়ই চঞ্চল হয়ে উঠেছি। পিতামাতার সঙ্গেও বহুকাল আমার সাক্ষাৎ হয় না, আপনি কৃপা করে চলুন না। কোনো প্রকারে মহাদেব ভগবান কিছু আর বলেন, তিনি একেবারে আর কোনো পথ না দেখে তিনি শিবের সঙ্গে তার পিতা দক্ষের যে বিদ্বেষ, তা তিনি দেবীকে বললেন, দেবী তুমি তো বলছো মিত্র, পিতা, শ্বশুর মহাশয়, আপনজনেদের নিকট নিমন্ত্রণের অপেক্ষা রাখা উচিত নয়, এ কথা ঠিক, কিন্তু দেখো এই কিয়দ্দিন পূর্বে তোমার পিতার সঙ্গে আমার এক মহা বিবাদ হয়েছে। যে বিবাদটা হয়েছিল সেটি পূর্ণরূপে বর্ণন করে শ্রবণ করালেন। দেবী খানিকক্ষণ তো মুখ বন্ধ করে কিছু বললেন না, যে সত্যই তো অন্যায় হয়েছে, আবার একদিকে তিনি কন্যা কিনা তাই ভাবছেন নিজের অধিকারকে নিয়ে, যে আমি একবার আমার পিতা মাতার কাছে গিয়ে এ বিষয়টা আলোচনা করব, কেন এমন বলবেন? এবারে ভোলেনাথ বলছেন যে হে দেবী, তুমি যদি বলো যে তুমি আমার পিতাকে প্রণাম করতে পারতে, সেক্ষেত্রে আমি তোমাকে বলি যে আমি সেই শ্রী গোবিন্দ ছাড়া, সেই কেশবকে ছাড়া আর তো কাউকে কখনো আমার সম্মুখে বিশেষ দেখি না, আমি সর্বদাই ধ্যানে নিমগ্ন থাকি, তা আমি সে সময় সেই গোবিন্দের চিন্তা করছিলাম, আর সেই সময়তে তোমার পিতা যা খুশি তাই আমাকে বলে অসম্মান করেছে। আর হে দেবী, এই যে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এ শুধু আমার জন্যই, মানে আমার প্রতি দেশ বিদ্বেষ প্রদর্শন করানোর জন্য, এবং আমাকে সেই হবির ভাগ থেকে চ্যুত করেছে। অতএব এই যে যজ্ঞটা হচ্ছে আমাকে সাহায্যতা করার জন্য, আর তুমি সেখানে যেতে চাইছো আমার অর্ধাঙ্গিনী হয়ে, এ ঠিক নয়। দেবী একবার বাইরে একবার ভেতরে, ভেতরে যাচ্ছেন কেন? মহাদেব যদি অসন্তুষ্ট হন, তিনি জানেন যে তিনি সমর্থবান, যদি যদি কোনো অভিসম্পদ প্রদান করেন। আবার বাইরে যাচ্ছেন কেন? সেই যে দেবদেবীরা সব নিজেদের বিমানে করে চলেছেন সেই দৃশ্য দেখছেন। এবারে তার মনটা পিত্রালয়ে গমনের জন্য আরো অত্যাধিক রূপে উৎসুক হয়ে উঠল। এবারে তিনি এমন ভাবে ক্রোধিতা হলেন দেবী যেন ত্রিলোককে ভস্মীভূত করে ফেলবেন, এত ক্রোধিত হয়েছে। মহাদেবকে গিয়ে বলছেন, হে স্বামীন, আমি চললাম। এবং এমন ক্রোধিত হয়ে তিনি অতি দ্রুত গতিতে চলেছেন যে সে আর বলার কথা না। মহাদেব চিন্তা করলেন, কালের গতি বড় বলবান, দেবী যদি এখানে থাকে তাও তার মৃত্যু, তিনি যদি পিত্রালয়ে যান সেখানে আমাকে অবমাননার কারণে সে প্রাণ ত্যাগ করবে, কিন্তু কালের গতি এ আমার দ্বারাও কিছু করা সম্ভব নয়। নন্দী আদি সমস্ত পার্শ্বদগণকে ইঙ্গিত করলেন যে তোমরাও তোমার মাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাও, ওই পথেই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে যাও। নন্দীশ্বর আদি তারা গিয়ে বলছেন, হে মাতো, আপনি কোথায় যাচ্ছেন? বলছেন, দেখো আমার পিত্রালয়ে না এক যজ্ঞ হচ্ছে, তোমাদের ভগবান তিনি তো গেলেন না, আমাকে যেতে হবে। তো বলছেন যে মাতাজি আমরা যাব। বলছেন, হ্যাঁ তোমরা গেলে তো খুব ভালো হয়, চলো চলো। তারপরে বৃষপরি আড়ুলো করিয়ে মাতাকে সুন্দরভাবে মানে বাদ্যযন্ত্র বাদন করতে করতে পিত্রালয়ে নিয়ে গেলেন। সেখানে প্রবেশ করে দেখলেন যে সমস্ত স্বর্গের দেবীরা এই সতীকে দেখলে দণ্ডবত প্রণাম করতেও তার আর কথাই বলছে না। দক্ষ পূর্ণরূপে আজ্ঞা প্রদান করেছে, সে দক্ষর তখন বিশাল প্রভাব, দেবতারা পর্যন্ত ভয় পায়। সেই দক্ষ বলেছেন, শিব সম্বন্ধীয় যারা শিবের সহিত সম্বন্ধ স্থাপনা করবে, তাদের সম্বন্ধিত ব্যক্তিদের সঙ্গে যারা কথাবার্তা বলবে তারা আমার শত্রু। যে সমস্ত দেবদেবীরা মাতাকে দেখলেই দণ্ডবত প্রণাম করেন তারা মুখটা ঘুরিয়ে নিচ্ছে। পিতার সম্মুখে গেলেন, পিতা তো একেবারে বক্র নয়ন করে অন্যদিকে তাকিয়ে থাকলো এবং অন্য কার্যান্তরে গমন করছে যে দেবীকে দেখেইনি সতীকে। তার মাতা তাকে আলিঙ্গন প্রদান করলেন এবং কুশল বার্তা দিয়ে জিজ্ঞাসা করলেন। তার ভগিনীগণ একে অপরে আলিঙ্গন প্রদান করলেন এবং কুশল বার্তা দিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু সকলেই দুঃখী। তার ভগিনীগণ আর মাতা ছাড়া আর কেউ তার সঙ্গে কথাই বলল না। তারাও কথা যে বলছে ভগিনীগণ, তারাও ভয়ে ভয়ে। এবারে তিনি যজ্ঞমণ্ডপটিকে পরিদর্শন করার জন্য ঘুরে দেখলেন, সত্য সত্যই মহাদেব যে বলেছিল তার যজ্ঞের ভাগ নেই, দেবে না। সেখানে মহাদেবের কোনো অংশই দেখতে পেলেন না। তার পিতা কয়েকবার আমনাসামনি হওয়ার ফলেও কথাবার্তা বললেন। এবারে আবার যখন সামনাসামনি হয়েছে, যখন দক্ষ তিরস্কার করে বলছেন, দেখো ওই অশুচি, ওই অশিব, ওই নিকৃষ্ট শিব, সে নিজে আসতে পারেনি, তাই ওই নির্লজ্জ নিজের অর্ধাঙ্গিনীকে এখানে পাঠিয়ে দিয়েছে, কেমন নীচ, কেমন হীন। এবারে দেবীর মধ্যে এমন ক্রোধ উৎপন্ন হলো যে আবার যেন তিনি একবারে ত্রিলোককে দগ্ধীভূত করে ফেলবেন। চোখগুলো একবারে লাল হয়ে গেল, আর মনে হচ্ছে তিনি এখনই এই ত্রিলোককে গ্রাস করবেন বা দগ্ধীভূত করবেন এমন মনে হচ্ছে। দেবী তখন চিন্তা বলছেন ওই দক্ষকে, দক্ষকে বলছেন যে হে পিত, আজ আমার ঘৃণা হচ্ছে যে আমি আপনার ওই শরীরের দ্বারাই উৎপন্ন হয়েছি, আজ আমার জন্মটা এক শিবদ্রোহীর দ্বারা, আমি আপনাকে ঘৃণা করি। আপনি সেই ভোলানাথকে এইভাবে অসম্মান করেছেন, যার এই জগতে কোনো শত্রু নেই, যিনি নিজের গৃহ পর্যন্ত রচনা করেন না, ওই শ্মশানে গিয়ে বসে থেকে সর্বদাই প্রভুর ধ্যানে ধ্যায়িত, আর তার সঙ্গে আপনি বৈরী ভাব উৎপন্ন করেছেন। ছি, আজ আমার ঘৃণা হচ্ছে যে আমি এক শিব দ্রোহীর দ্বারা জন্ম লাভ করেছি, আজ আমার এই শরীরটার প্রতি আমার ঘৃণা হচ্ছে। না না, আমি আর সেই ভোলেনাথের কাছে ফিরে যাব না। তিনি যখন আমাকে বলবেন এসো এসো হে দাক্ষায়ণী, দক্ষের পুত্রী ইতি দাক্ষায়ণী, তখন আমার মরে যাওয়াই শ্রেয়, কারণ আপনি একজন নীচ এবং হীন, যে আপনি সেই শিবকে দ্রোহ করেন। তিনি কাউকেই দ্রোহ করেন না, এই জগৎ থেকে যারা তিরস্কৃত তাদের পর্যন্ত আপন করে নিয়ে নিজের সঙ্গে তাদের রাখেন, আপনি তার সঙ্গে এই দ্রোহ করছেন। দেখতে দেখতে দেবী কি করলেন, পীত বস্ত্র পরিধান করলেন, করে একটি কুশের আসন নিয়ে উত্তর দিকে মুখ করে তিনি রেচক কুম্ভাদি ইত্যাদি যে যোগের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দ্বারা তিনি মনকে ভগবান ভোলেনাথের চরণে সমর্পণ করলেন। ভগবান ভোলেনাথকে হৃদয়ে চিন্তন করছেন আর সমস্ত বায়ুকে তিনি রোধ করে দিয়েছেন। দিয়ে এবার সেই যোগের দ্বারা তিনি কি করলেন, যোগের দ্বারা সম্পূর্ণ শরীরটাকে তিনি সেখানে জ্বালিয়ে ভস্মীভূত করে দিলেন। এই খবর দেবর্ষি নারদও সেখানে ছিলেন, তিনি গিয়ে ভোলেনাথকে গিয়ে বলছেন হে ভোলে বাবা, হে ভোলে বাবা, আপনি তো এখানে তপস্যা করছেন আর সেই সতী সেখানে যোগাগ্নিতে শরীর ত্যাগ করেছে, বলছেন এত বড় সাহস ওই দক্ষের। তিনি কি করলেন সেটা পরে বলছি। এবারে তার সঙ্গে মায়ের সঙ্গে যে পার্ষদগণ গিয়েছিল নন্দিয়াদি ইত্যাদি ইত্যাদি, তারা তখন বলছে এই দক্ষকে এখনই মেরে ফেল। দক্ষকে যখনই মারার জন্য উদ্যত হয়েছে তখন ওই ভৃগুমুনি সে অধৈর্য বেদের মন্ত্র উচ্চারণ করে হোমাগ্নিতে আহুতি দিলেন, দিয়ে সেখান থেকে রিভু নামক সমস্ত দেবতা উৎপন্ন হলেন। রিভু নামক দেবতা আবার কেমন, যারা কেবল যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শিতা তাদের মধ্যে বিদ্যমান, তারা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে আর ওই যে যজ্ঞের অগ্নিতে যে কাষ্ঠ জ্বলছিল তাও ধারণ করল। এবারে সমস্ত পার্শ্বগণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ, কিন্তু তারা এই ভোলেনাথের পার্শ্বরা তারা সব পরাজিত হলো, সকলে ক্ষতবিক্ষত হয়ে তারা সেখান থেকে ছুটে পলায়ন করতেই হলো, তাছাড়া আর উপায় ছিল। আর নারদের কথা শ্রবণ করে তিনি কি করলেন, এমনভাবে ক্রোধিত হলেন ভোলেনাথ, তিনি জটাটা বাঁধা ছিল জটাটা খুলে দিয়ে খানিকক্ষণ নাড়ালেন, তারপরে জটার একটি অংশ তিনি ছিঁড়লেন। এবারে তিনি উঠে দাঁড়াচ্ছেন, বসেছিলেন, ভাগবতে এমনই বর্ণিত হয়েছে। এবারে তিনি উঠলেন, সেই যে জটাটা ছিঁড়লেন সেটা মনে হয় যেন কোটি কোটি বিদ্যুৎ সমতেজ, সেটিকে ভূমিতে দাঁড়িয়ে নিক্ষেপ করলেন। দেখতে দেখতে সেখান থেকে এক বড় অদ্ভুত এবং বিশাল কায়বিশিষ্ট আকাশের সমান তার শরীর এবং তার হস্ত ছিল 1000 হস্ত, এবং প্রতিটি হস্তেই বিভিন্ন পরিঘ অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ। তিনি যখন মানে সমস্ত গ্রহ নক্ষত্রকে যেন লেহন করবেন, বড় করালো দন্ত, ইনি হচ্ছেন বীরভদ্র। বল বীরভদ্র মহারাজ কি জয়। এবারে বীরভদ্র যখন উৎপন্ন হয়েছেন, ঠিক সে সময় অন্যান্য পার্শ্বদগণ তারা ওই রিভু নামক দেবতাদের সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ভোলেনাথের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়েছিলেন। ভোলেনাথের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়েছিলেন। এবারে বীরভদ্র তত্ত্ব বিশাল কায়, সেই পার্শ্বদগণ বলছেন, ওহো আজ আমাদের আর চিন্তা নেই, আমাদের অধ্যক্ষ মহারাজ প্রকটিত হয়েছে, প্রকট হয়েছে। আর এই বীরভদ্র আর কেউ নয়, মহাদেব নিজে বলছেন, সেই বীরভদ্র বলছেন, হে প্রভু বলুন আমাকে আদেশ করুন আমি কি করতে পারি, দণ্ডবত প্রণাম করে বলছেন, হে বীরভদ্র সেই যজ্ঞ এখন বিধ্বংস করতে হবে, আর তুমি আমারই শক্তির থেকে উৎপন্ন হয়েছো, তুমি অন্য কেউ নয় আমারই শক্তি, অতএব তুমি যাও গিয়ে সেই যজ্ঞ বিধ্বংস করো, সেই যজ্ঞ একেবারে বিধ্বংস করে এসো। বলছেন ঠিক আছে। এবারে সেই ভূত প্রেতকে সব সঙ্গে করে নিয়ে সেই দক্ষের যজ্ঞস্থানে গিয়ে পৌঁছালেন। এবারে সেখানে গিয়ে সকলে শ্রেণীবদ্ধভাবে কি করছেন, যেখানে যজমানগণ থাকে, যজমান আছে সেখানে তো বীরভদ্র নিজে, আর যেখানে সেই ঋত্বিকগণ সেখানে কিছু ভূতপ্রেতের দল ভাগ করে নিল, দেবতাগণ যেখানে সেখানেও প্রবেশ করল, আর যেখানে মানে দেবীগণ সেখানেও ভূতপ্রেত গেল, আর অন্যান্য যে সমস্ত অতিথিগণ ছিল তাদেরকেও ঘিরে ধরল। এবং এনারা যখন যাচ্ছেন তখন আরেক ঘটনা, এনারা যখন যাচ্ছেন সমস্ত বীররা, তখন সেই সমস্ত ধুলো যখন যজ্ঞে পৌঁছায়নি, তার পূর্বের কথা, সেখানে এত পরিমাণে ধুলো উঠছে সে আর বলার কথা নয়। প্রলয়কালীন যে প্রকার অবস্থা হয়, চতুর্দিকে একেবারে ধূলিময় হয়, সেই রকম সমস্ত যজ্ঞের মধ্যে যে সমস্ত সকলে ছিলেন তারা বিভিন্ন মত স্থাপনা করছে। কেউ কেউ বলছেন এই মহাপ্রলয়কালীন ধুলি কেন উত্থিত হচ্ছে, শাস্ত্র হিসাবে এখন তো প্রলয়ের সময় নয়। কেউ কেউ বলছেন না না, বোধহয় গো সকল অতি দ্রুত গতিতে হয়তো তস্কররা দস্যুরা তারা অপহরণ করে নিয়ে চলেছে। বলছেন না না, এখন মহারাজ প্রাচীন বরীর আমল, তিনি জীবিত, তার শাসনকালে এই পৃথিবীতে কেউ কখনো চুরি দস্যুবৃত্তি মানে অবলম্বন করতে সমর্থ নয়। এখন সেই মহা তেজা প্রাচীন বরীর আমল। বলছেন তাহলে এই ধুলো কোথার থেকে আসছে? কেউ কেউ বলছেন না বোধহয় মহাপ্রলয়ের সময় এসেছে, কিন্তু পার্বতীর মানে তার ভগিনীগণ, দেবীর ভগিনীগণ এবং তার মা, তারা ঠিক কথা বলছে। তারা বলছে এ অন্য কোনো কারণ নয়, এ সেই যে সংহারকর্তা ভোলেনাথকে রুষ্ট করা হয়েছে, তার সঙ্গে অসভ্য ব্যবহার করা হয়েছে, তাকে হবির্ভাব থেকে নিষ্কাশিত করে দেওয়া হয়েছে, এবং তার সহধর্মিনী মানে আমার কন্যা সেই সতীকে এইভাবে অপমান করে, অবমাননা করে তাকে লাঞ্ছিত করা হয়েছে, তিনি শরীর ত্যাগ করেছে, সেই কারণে তিনি এখন ক্রোধিত হয়ে হয়তো সংহারই করবেন, অথবা আমাদের এখানে আর কাউকে জীবিত রাখবেন না। এ কথা মাতা প্রসূতি এবং অন্যান্য এই ধর্মের যে 13 জন সহধর্মিনী তারা এই সমস্ত কথা বলাবলি করছিলেন। দেখতে দেখতে তৎক্ষণাৎ সেই সমস্ত ভূত প্রেতের দল এসে যে যার মতন চতুর্দিক থেকে ঘিরে নিল। এবার তো সে ভয়ঙ্কর অবস্থা, বড় ভয়ঙ্কর অবস্থা, যে যেদিকে পাচ্ছে চতুর্দিকে মার মার, ধর ধর, কাট কাট, এইরকম সব। এবারে সমস্ত দেবতাগণের মানে দেবতাদেরও নিস্তার নেই, দেবতাদের তো আরো বেশি করে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। সমস্ত দেবতাগণ ক্ষত বিক্ষত হয়ে গেল, যে সমস্ত দেবতাগণ ছুটে পালিয়ে যাচ্ছিলেন তাদেরকে ধরে আবার বেদম প্রহার, আর যে সমস্ত দেবীগণ ছিল ভূত প্রেতেরা মানে মহাদেবের পার্শ্বরা তাদের কিন্তু প্রহার করেনি, তাদের উপরে তর্জন গর্জন দেখাচ্ছে, এই তোমরা এখানে এসেছো, সাহস কম না, আমাদের প্রভু আসেনি, কি করে আসলে। সেই সমস্ত দেবীরা তো ভয়ে একেবারে জড়সড় হয়ে যাচ্ছেন, কিন্তু তর্জন গর্জন খুব দেখাচ্ছেন। আর অন্যান্য ভূত প্রেতগণ যেখানে যে সমস্ত পশু ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে, আর যে সমস্ত মানে খাদ্য সামগ্রী ছিল আটা চাল ডাল রায়তা লাড্ডু রসগোল্লা মিষ্টির যে বিশাল ভাণ্ডার সেগুলোর মধ্যে তারা মানে বড় বড় রায়তার কুদনের মধ্যে সব ভূত প্রেতে হর হর মহাদেব বলে ডুব মারছেন আর উঠছে না, সব ভেঙে চুরে তছনছ। আর কি করলেন, যজ্ঞের যে সমস্ত বল্লি ছিল সেই যে শিবির বিশাল শিবির সেখানেও মানে একেবারে বিধ্বংস করে দিলেন। সমস্ত ব্রাহ্মণগণ তাদেরও নিস্তার নেই, দে ভালো করে উত্তম আর মধ্যম দিয়ে যজ্ঞ বিধ্বংস করলেন। করার পরে কি করছেন, মানে যেগুলো মুখ্য মুখ্য পদে ছিল কয়েকজন তাদেরকে বেঁধে ফেললেন। ভৃগুং ববন্ধ মণিমান বীরভদ্র প্রজাপতিম চণ্ডেশ পুষণম দেবং ভগম নন্দীশ্বর গ্রহিত। মণিমান ভৃগুমুনিকে বেঁধে ফেললেন পিঠমোড়া দিয়ে, আর বীরভদ্র প্রজাপতিম মহারাজ বীরভদ্র তিনি সেই দক্ষ প্রজাপতিকে বেঁধে ফেললেন, আর চণ্ডীশ পুষাকে চণ্ডীশ তিনি পুষাদেব পুষাকে বেঁধে ফেললেন, আর নন্দীশ্বর সে ভগদেবতাকে বেঁধে ফেললেন। এই চার পাঁচজনকে বেঁধে একেবারে রাখলেন। নন্দীশ্বর বলছেন যে হে মহারাজ, বীরভদ্রকে বলছেন এই কটাই হচ্ছে নষ্টের গোড়া, এই যত গণ্ডগোলের মূলে এই কয়জন। বলছেন আচ্ছা এত বড় সাহস। এবারে নন্দীশ্বর তিনি নালিশ করছেন, বলছেন তিনি বলছেন তাহলে বলো এই ভৃগু এ তো দেখছি বড় সাধু, বড় বড় দাড়ি আবার চু জটাগুলো বড় বড়, তাই এ সাধু হয়ে কি অপরাধ করেছে বলো। বলছেন প্রভু বীরভদ্রকে বলছেন যে হে বীরভদ্র মহোদয়, কি আর বলবো, এই যে সাধু এ বড় ভয়ঙ্কর লোক, খুব বেঁকা, কেন কি করেছে। বলছেন আমার প্রভুকে এই দক্ষ দক্ষকে বেঁধে ফেলেছেন, দক্ষের দিকে আঙুল দিয়ে বলছেন, এই দক্ষ যখন অসম্মান করছিল দাড়িতে হাত দিয়ে দিয়ে খুব আনন্দ নিচ্ছিল। বলেন আচ্ছা এত বড় সাহস, তুমি সাধু হয়ে আমাদের প্রভু কারো বিরোধ করেন না, তার অসম্মান হচ্ছে আর তুমি বেশ দাড়িতে হাত দিয়ে আনন্দ দিচ্ছিলে। এবার দাড়িগুলোকে ধরে সব টেনে ছিঁড়ে ফেললেন, মুচটু সব উঠে গেল। এবারে বলছেন ঠিক আছে, এই মানে পুষা কি করেছিল, এ কি করেছিল, এ কি করেছিল। বীরভদ্রকে বলছে নন্দী যে মহারাজ এ তো আরো দুষ্ট, কেন। বলছেন আমার প্রভুকে যখন অবমাননা করছে অসম্মান করছে সে দাঁত বের করে কি হাসি তার। বলছেন ও এই ব্যাপার, গলাটা ধরে মাটিতে ফেলে এমন কিল মারলেন সে দন্ত সব বেদান্তি হয়ে গেল, আর একটাও দাঁত রইল না। আর ইনিকে বলছেন ইনি হচ্ছেন ভগদেব, ইনি কি করেছিল। বলছেন ইনি মানে আমাদের প্রভুকে যখন অসম্মান করছিল ওই সভাগৃহে চোখ দিয়ে ইশারা করছিল, খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। বলছেন আচ্ছা এত বড় সাহস, ক্রোধিত হয়ে গলা ধরে মাটিতে গলাটা চেপে ধরে রেখে দুই আঙুল দিয়ে চোখ দুটোকে উপড়ে দিলেন। আর এই দক্ষ এ কি করেছিল। বলছেন প্রভু এই তো নাটের গোড়া, এ তো মূল সূত্রধর, যত গণ্ডগোল করেছে এই ব্যক্তি এ তো দক্ষ, এই তো প্রভুকে অসম্মান করেছে। বলছেন আচ্ছা এত বড় সাহস! বীরভদ্র নিজের অস্ত্র দিয়ে তার গলাটাকে কেটে ফেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। দক্ষকে মাটিতে ফেলে তার বুকের উপরে মানে বসে অস্ত্র দিয়ে তার গলাটা ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু কি আশ্চর্য, বীরভদ্র তা 1000 হস্তবিশিষ্ট ব্যক্তি, আবার মহাদেবের শক্তি, তাকে কিছু করতে পারছে। তাকে গলাটা তো কাটার দূরের কথা, ভাগবতে বলছেন যে তার এই চর্মটা পর্যন্ত অল্প একটু কাটল। তখন নিজের অস্ত্র ছেড়ে তিনি ওই পশু মারণ যজ্ঞে যে পশু বলি দিত সেই অস্ত্র দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে এমন কোপ মারলেন যে তার গলাটা ভাগ হয়ে গেল। ভাগ যখন হয়ে গেল, সেই মানে ক্রোধিত হয়ে যে আমার প্রভুকে অবমাননা করেছে, আমার শক্তি আছে, একে আমি এর মুন্ডটাও আর মানে অস্তিত্ব কিছু রাখবো না, তাই মুন্ডটাকে নিয়ে সেই যজ্ঞাগ্নি যা একেবারে দাউ দাউ করে জ্বলছিল তার মধ্যে ফেলে দিলেন, মুন্ডটা একেবারে পুড়ে গেল, ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। এবারে সমস্ত ভূত প্রেত তারা কি করলেন, সেই যজ্ঞ বিধ্বংস করে তারা এবারে প্রভুর কাছে গেলেন, সকলে ফিরে গেলেন। তারা তো একেবারে ভীষণভাবে প্রভাবিত হয়ে কারো হস্ত ভেঙে গেছে, কারো কনুইটাই নেই, কারো মাথা ফাটা, কারো কোমরে ব্যথা, কারো পা ভেঙে গেছে, সকলে একেবারে মোটামুটি কবিরাজের কাছে গিয়ে বৈদ্যের কাছে গিয়ে একটু ওই পট্টি টট্টি করে সব চলে গেছে ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজিকে গিয়ে বলছেন প্রভু, কেউ বলছেন আহ, কেউ বলছেন উ, কেউ বলছে বাঁচব না প্রভু আপনি রক্ষা করুন। বলছেন আমি কি করে রক্ষা করব, তোমরা তো একটা নিমন্ত্রণের কাঠ পেলেই ছুটে হাঁট, তোমরা বিচার করো যে এটায় যাওয়া উচিত কি না উচিত। ব্রহ্মাজি বলছেন আমি যাইনি, ভগবান বিষ্ণু যায়নি, আর তোমাদের নিমন্ত্রণও দিয়েছে বলে সব কাজ ছেড়ে ওই ওখানে চলে গেল। ভগবান ভোলেনাথের যজ্ঞভাগকে যে দুষ্ট মানে দিতে নিষেধ করেছে সেখানে তোমরা কি করে গেলে, তোমাদের তো বিচার করা উচিত, নিমন্ত্রণে যাও এতে কোনো আপত্তি নেই, কিন্তু বিচার তো করবে যাওয়া উচিত কি না উচিত। আমি যাইনি, ভগবান বিষ্ণু যাননি, ভোলেনাথকে অসম্মান করেছে, সেখানে তোমরা গিয়েছো তোমাদের বেশ হয়েছে। বলছেন যে হে আদিদেব, আপনি এমন বলবেন না, আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি, আপনি কৃপা করে কিছু একটা করুন। বললেন ঠিক আছে, দেখো সেই রুদ্র ভগবানের সম্মুখে তোমরা যে যাবে, তিনি যদি ক্রোধিত হন তাহলে তো তোমাদের আবার শেষ করে দেবে, তোমরা যাও গিয়ে বুঝে শুনে দণ্ডবাদ প্রণাম করে ক্ষমা টমা চেয়ে নাও, তিনি তো আশুতোষ, আবার সবকিছু মাপও করতে পারেন। দেবতাগণ হাত জোড় করে বলছেন হে ব্রহ্মাজি, আপনি যদি কৃপা করে আমাদের সঙ্গে চলেন তাহলে খুব ভালো হয়, আপনি কৃপা করে চলুন, আপনি না গেলে আমাদের সাহস হচ্ছে না যে আমরা সেই ভোলেনাথের সম্মুখে যাই। পরম কৃপালু ব্রহ্মাজি তিনি বললেন ঠিক আছে আমিও যাচ্ছি। বলছেন প্রভু আপনি গিয়ে আগে ভোলেনাথের সঙ্গে কথাবার্তা বলবেন, যদি তার মানে ক্রোধ যদি শান্ত হয়ে থাকে তাহলে আপনি আমাদের হাত মানে হাত ইশারা করে ডাকলেই আমরা গিয়ে প্রভুর স্তব স্তুতি করা আরম্ভ করে দেব। বলছেন ঠিক আছে চলো। এবারে সমস্ত দেবতাগণ কেউ মানে খোঁড়াতে খোঁড়াতে, যদিও আকাশ মার্গে যাচ্ছেন, ভীষণভাবে কষ্ট হচ্ছে, এবারে কৈলাসের বর্ণনা করেছেন ভাগবতে। তা শুকমুনি বলছেন হে পরীক্ষিত, সেই যে কৈলাসের বর্ণনা সে তো বড় অদ্ভুত, সেখানে কত সুন্দর সুন্দর নদ নদী বয়ে চলেছে, কত সুন্দর সুন্দর বৃক্ষাদি, তা আবার ফল এবং পুষ্পাদিতে পরিপূর্ণিত, এবং সেখানকার জল একেবারে অমৃত তুল্য, সমস্ত কিন্নরগণ সমস্ত গন্ধর্বগণ তারা নিজেদের স্থান থেকে ওই কৈলাসে গিয়ে স্নান আদিও করেন। আরেকটি মানে নদী আছে, দেখতে দেখতে যাচ্ছেন দেবতারা, সেই নদীর জল একেবারে পদ্মের সৌরভ, কারণ সেই নদীটা আসছে কোথার থেকে, যেখানে এই দেবী উমাদেবী যেখানে স্নান করেন দেবী সতী, সেইটা স্নান করতে করতে মানে মাতার গায়ে তো সেই পদ্মের গন্ধ, তা সেই গন্ধটা এখনো পর্যন্ত বয়েছে। সকলে সেই জল স্পর্শ করে নিজেদের কৃতকৃতার্থ মনে করলেন। এইভাবে কৈলাসের যে শোভা, সেখানে হেন কোনো বৃক্ষ নেই যে সেখানে নেই, সমস্ত ফল, সমস্ত পুষ্পের এবং সমস্ত বিশাল বিশাল বৃক্ষাদি সেখানে পরিপূর্ণ। সেখানে মানে সেই সেই কৈলাসে প্রবেশ করতেই মানে অলৌকিক সুগন্ধি আসছিল। এইসব দেখতে দেখতে সমস্ত দেবতাগণ তারা এক জায়গায় কেউ কেউ স্নানও করলেন, জলপানও করলেন। তারপরে সেখান থেকে ভোলেনাথ তিনি কেমন জায়গায় বসে আছেন দেখুন, অতি সুন্দর একটি বটবৃক্ষ, বিশাল বড় বটবৃক্ষ। তার উচ্চতা হচ্ছে মানে উঁচুটাই হচ্ছে শত যোজন বিস্তৃত উঁচুতে, আর তার শাখা প্রশাখা আদি যে বিস্তৃত হয়ে আছে তা হচ্ছে 75 যোজন বিস্তৃত, 100 যোজন উচ্চ আর 75 যোজন হচ্ছে তার বিস্তৃত শাখা প্রশাখা। সেখানে কোনো পক্ষীর নীড় নেই, পক্ষীর নীড় থাকলে সেখানে তারা বিষ্ঠাদি ত্যাগ করবে, কিন্তু সেখানে তা নেই। সেই মানে শীতল বৃক্ষতলে, অত বড় বৃক্ষ শীতল হওয়াটা স্বাভাবিক, সেই শীতল বটবৃক্ষের মূলে তিনি একটি কুশাসনে মহাদেব বসে আছেন। কেমন লাগছে দেখতে? বলছেন সাক্ষাৎ শান্ত মূর্তি ধারণ করে যেমন যমরাজ মানে ধর্মরাজ বিদ্যমান হন, ঠিক তদনুরূপ মনে হচ্ছে। তিনি শান্ত, পরম শান্ত হয়ে বসে রয়েছে। সম্মুখে মহামুনিগণ রয়েছেন এবং চতুষ্ণ সনক, সনন্দন, সনত কুমার আদি রয়েছেন, আর আর তার নিজ সখা ধনপতি কুবের সেখানে তার সেবায় ব্যস্ত ছিলেন। সেমত অবস্থায় ব্রহ্মাজি দেবতাদের নিয়ে সেখানে উপনীত হলেন, উপস্থিত হলেন, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করালেন। মহাদেব ভগবান তিনি উঠে দাঁড়ালেন এবং ব্রহ্মাজিকে প্রণাম করলেন এবং বসার জন্য আসনাদি প্রদান করালেন। কারণ এখানে মানে মহাদেবের তত্ত্ব কিন্তু ব্রহ্মাজির থেকেও আরো বিশেষ, কিন্তু টিকাকারগণ আমাদের আচার্যপাদগণ বলছেন কি যে না, ওই ভোলেনাথ তত্ত্বে অনেক ঊর্ধ্বে ব্রহ্মাজির থেকেও, কিন্তু তিনি উৎপন্ন হয়েছেন ব্রহ্মাজির থেকে, তাই তাকে ঠিক তদনুরূপভাবে সম্মান প্রদর্শন করলেন। টিকাকর এই কথা বলে বলছেন, যেমন ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, তারা তো সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তা তারা ওই জন্ম নিয়েছিলেন বলে পিতা মাতাকে দণ্ডবাদ প্রণাম করতে, এগুলো লৌকিক আচার বা এগুলো করণীয় করতে হয়, ঠিক সেই কারণের জন্যই একে অপরের প্রতি মানে যে বিনিময় তা প্রদর্শন করালেন। তারপরে ভগবান ভোলেনাথ এবং ব্রহ্মাজির মধ্যে অনেক তত্ত্বকথা আদান প্রদান। এবারে তিনি পরম শান্ত মূর্তিতে আছেন, দেবতাগণ তারা সকলে উঠে দাঁড়িয়ে স্তব স্তুতি আরম্ভ করলেন। বলছেন হে ভগবান, হে ভোলেনাথ, হে পরমেশ্বর, হে সংহারকারী ইত্যাদি ইত্যাদি ভাবে সম্বোধন করে বলছেন যে আমরা দেখুন আমাদের দিকে কৃপা করে। আর ব্রহ্মাজিও বলছেন যে হে রুদ্রদেব, বাস্তবিক সেই দক্ষের যজ্ঞ তো বিধ্বংস হয়েছে, যা হয়েছে ঠিকই হয়েছে, এতে যা হওয়ার তাই হয়েছে, কিন্তু বড়ই দুঃখদ বিষয় যে দেবতারা ভীষণভাবে কষ্ট পেয়েছে, তাদের হস্ত পদাদি সমস্ত কিছু ভগ্নিত হয়েছে, তারা কষ্ট পাচ্ছে, অতএব আপনি কৃপা করুন। আর এই দেখুন, এই যে আপনার সম্মুখে ভৃগুমুনি, সে দাড়ির জন্য কষ্ট পাচ্ছে, তারপরে দক্ষ সেখানে পড়ে আছে, পূষা তার সমস্ত দন্ত ভেঙে গেছে, আর ভগদেবতা সে আর চোখে দেখছে না, আপনি কৃপা করুন। যে সমস্ত গন্ধর্ব আদি ছিলেন তারাও গিয়েছেন, তারাও ক্ষতবিক্ষত হয়েছিলেন। তা ভোলেনাথ বলছেন ঠিক আছে, হে দেবতাগণ, তোমরা যে যার অঙ্গ যে হানি হয়েছে আমি তোমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছি, তোমরা সকলে ভালো হয়ে যাও। দেখতে দেখতে দেবতাগণ সুন্দর রূপ ধারণ করলেন। তারা বলছেন প্রভু খুব কষ্ট থেকে নিষ্কৃতি পেয়েছি, প্রভু আপনি কৃপা করেছেন। সেই প্রকার গন্ধর্ব কিছু কিন্নরগণও ছিলেন যারা কীর্তনাদি করার জন্য ছিলেন, তারাও সুস্থ হলেন। এবারে ভৃগুমুনি তিনি বলছেন প্রভু প্রভু আমার দাড়িগুলো কি হবে, এই দাড়িগুলো আমার খুব প্রিয়। বলছেন দাড়ি প্রিয়, কিন্তু যখন দাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে উপহাস করা হচ্ছিল তখন তো এগুলো একটু মাথায় থাকা উচিত ছিল। ঠিক আছে, তুমি যখন বলছো হে ভৃগু তোমার অল্প অল্প দাড়ি লেগে যায়, এই ছাগলের মতন অল্প অল্প দাড়ি, প্রভুর কৃপার সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর পূষা দেবতা তিনি তো দাঁতগুলোকে বের করে বলছে হা করে প্রভু একটাও দাঁত নেই, বীরভদ্র এক কিলে আমাকে বেদান্তি করে দিয়েছে, আপনি কৃপা করুন। বলছেন তোমার জন্য আবার দাঁত লাগানোর কি দরকার, তুমি ওই মানে হামানদিস্তায় সব খাবারগুলো ফেলবে, ফেলে ওগুলোকে পিষবে, পিষে পিষে তুমি পিষ্টক ভোজী হও, তোমার তো দাঁতের দরকারই নেই, তুমি পিষ্টক ভোজী হয়ে থাকো। মানে যা কিছু খাবার থাকবে, যেমন বুড়ো লোকেদের দাঁত থাকে না তারা পিষে পিষে খায়, তা তুমি পিষে পিষে খাও। এবারে ভগদেবতা তিনি তো দেখতে পাচ্ছেন না, অন্ধ হয়ে গেছেন, কানা হয়ে গেছেন, তিনি বলছেন প্রভু আপনি কোথায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বলছেন তোমার আর দেখার দরকার নেই, তোমার চোখ বড় খারাপ ছিল, ভালোই হয়েছে, প্রভু আপনি কৃপা করুন। বলছেন ঠিক আছে, তুমি যদি কাউকে নিজের হিতৈষী ব্যক্তি বলে দেখতে চাও তাহলে মিত্রা বরুণের মিত্র দেবতার ইচ্ছানুসারে তুমি দেখতে পাবে। তুমি যদি কাউকে সৎ ইচ্ছা করে দেখতে পাও তাহলে ওই মিত্র দেবের কৃপায়, মিত্র বলে আরেকজন দেবতা আছে তার কৃপায় তুমি দেখতে পাবে। বলছেন ঠিক আছে প্রভু তাই। এবারে ব্রহ্মাজি বলছেন সেই যে যজ্ঞ তো বিধ্বংস হয়েই গেছে, আর সেই যজমান সে পড়ে আছে, তার কি হবে? বলছেন ঠিক আছে, এই অল্প সময় পরেই মানে অচিরে সে ছাগ মুন্ড প্রাপ্ত হবে। বলছেন প্রভু যখন আপনি এতই কৃপা করলেন তাহলে সেই অন্তিম যজ্ঞটি সুসম্পন্ন করুন। ভোলেনাথ তিনি সব সন্তুষ্ট, তিনি তো সব ভুলেই গেছেন, যে তার সতী যে একেবারেই সতী হয়ে গেছে তাও তিনি ভুলে গেছেন। ভগবানের ভজন করতে করতে হরি কথা বলতে বলতে সেখানে তত্ত্বকথাই আলোচনা হচ্ছে, সনত কুমার আদি তত্ত্বকথা ছাড়া অন্য কিছু শ্রবণ করেন না। এবারে বললেন ঠিক আছে, এবারে ব্রহ্মাজি তখন বললেন যে আপনাকে যজ্ঞভাগ থেকে বহিষ্কৃত করা হয়েছে, আমি এবার সমস্ত দেবতাগণের সঙ্গে আপনাকে এই ভাগ দিচ্ছি। কোন ভাগ? যে যজ্ঞের অবশিষ্ট যা কিছু থাকবে সেটাই আপনার ভাগ। প্রভু আরো সন্তুষ্ট হয়ে গেলেন বলে বাবা, বলছেন ঠিক আছে চলুন। এবারে গিয়ে তো সমস্ত কিছু একেবারে বিধ্বংস হয়েছিল, সেখানে গিয়ে সমস্ত ভূত প্রেতদের বললেন যাও তোমরা সব এই সমস্ত যে খুঁটি ফুঁটি সব উপড়ে ফেলে দিয়েছ ঠিক করো। ভূত প্রেতের শক্তি বড় ভয়ঙ্কর, দেখতে দেখতে হর হর মহাদেব বলে সকলে আবার কাজে লেগে গেলেন। যেমন ফেলতেও সময় লাগেনি আবার ঠিক করতেও সময় লাগলো না, সব তৈরি করে যে জিনিস যেখানে ছিল যেখান থেকে ছুঁড়ে ফেলেছিল একেবারে হর গতিতে এনে সব আবার যজ্ঞমণ্ডপ একেবারে তৈরি। মানে যেটা করতেই হয়তো দু মাস লাগতো ও দেখা গেল যে মানে দশ মিনিটেই সব তৈরি। সব পার্শ্বগণ এসে বলছেন প্রভু সব আপনার নির্দেশ অনুসারে সব ঠিক করে দিয়েছে, কিন্তু এখন যে এই দক্ষ সে তো মরে পড়ে আছে, কি করবেন প্রভু? বলছেন ঠিক আছে, এবার যজ্ঞের তো অনেক পশু মানে ছাগ বলিও দিতেন, এবারে একটি ছাগ মুন্ড ওই দক্ষের সঙ্গে সংযোগ করে দিলেন, আর প্রভু মানে যোগ অবলম্বন করে তা সংযুক্ত করে দিলেন। এবারে সেই ছাগলের মতন কি করছে, সে স্তব স্তুতি করছে। এবারে মনুষ্য যদি স্তব স্তুতি করে তাহলে কিন্তু অত আনন্দ না, মনুষ্য স্তব স্তুতি করার জন্যই প্রভু মুখ দিয়েছেন। এখন মনে করুন কোনো তোতা পাখি তিনি যদি একটি মানে গোপীগীত শ্রবণ করে আমাদের শ্রবণ করান, আমরা তো একটি মানুষ গাইলে যে ধন্যবাদ দিতাম তার থেকে ওই টিয়া পাখিকে ধন্যবাদটা অনেক বেশি দেবো। আহা দেখো সে মানে পক্ষীজনী প্রাপ্ত হয়ে কত সুন্দর গোপীগীত গাইয়ে আমাদের শ্রবণ করাল। তা ভোলেনাথ সেই ছাগলের মতন কণ্ঠে যখন নিজের স্তব স্তুতি শুনছেন তিনি মানে হেসে ফেলেছেন, মানে সন্তুষ্ট এমনিই হয়ে গেছে। আর সেই দক্ষকে সব স্তুতি করছেন, বলছেন হে ভগবান, হে ভব, আমি বাস্তবিকই আপনার অপরাধ। আপনি আমাকে কৃপা করে প্রাণ সঞ্চার করেছেন, এতেই আমি বুঝতে পাচ্ছি যে আপনি কেমন দয়ালু, কেমন কৃপালু। আমি বাস্তবিকই খুব নিকৃষ্টতম জঘন্য কাজ করেছি আপনার সঙ্গে, আপনাকে অপমান করেছি। প্রভু, আমার তো নরকে পতিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনার কৃপা কেমন যে আপনি আমাকে নরকে পতিত হতে দেননি, আপনি আমাকে কৃপা করে প্রাণ দান করেছেন। প্রভু, আমি আপনাকে দণ্ডবত প্রণাম করি, নমস্কার করি, আপনার মানে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদিও আমি জানি এই কাজের জন্য আমি ক্ষমাও হয়তো পাবো না, কিন্তু আপনি কৃপা করে আমাকে পূর্ব থেকেই ক্ষমা করে দিয়েছেন। বললেন, ঠিক আছে, আমি সমস্ত অপরাধ তোমার ক্ষমা করলাম, এখন এই যজ্ঞ সুসম্পন্ন করা যাক। এবারে ভোলেনাথ নিজে থেকে সেই যজ্ঞ সুসম্পন্ন করাচ্ছেন, যজমান মানে নিজ শ্বশুর ছাগমুণ্ড যুক্ত হয়ে রয়েছেন, তাকে দিয়ে যজ্ঞ সুসম্পন্ন করাতে চলেছেন। এবারে যখন যজ্ঞ পূর্ণ আহুতি দিলেন সমস্ত ঋত্বিকগণ, দেখতে দেখতে সেখানে ভগবান শ্রী বিষ্ণু এসে উপস্থিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে ভক্তবৎসল ভগবান এসে তিনি বলছেন যে হে দেবতাগণ, দেখো যেখানে ভগবান রুদ্রদেব নেই, যেখানে ব্রহ্মাজি নেই, সেখানে আমিও নেই, সেখানে আমিও যাই না, আমিও গমন করি না। দেখো আজ ব্রহ্মাজি রয়েছেন, রুদ্রদেব রয়েছেন, সেই জন্য আমি স্বাভাবিক রূপেই অন্তিম আহুতিতেই আমি এসে উপস্থিত হয়েছি। হে দেবতাগণ, মনে রেখো আমাদের এই ত্রয় দেবতাকে, তিন দেবতাকে যারা পৃথক জ্ঞান করবে তাদের সর্বনাশ হবে, তাদের ভজন সাধন সব বিফলে যাবে। আর এই তিন অন্য কেউ নয়, এ আমি, আমি ব্রহ্মারূপে রয়েছি, আমি শিব রূপে রয়েছি, আমরা তিনজন একা। অতএব আমাদের মধ্যে যে সমস্ত ভক্তেরা আমাদেরকে ভেদ রূপে পরিদর্শন করবে তাদের অকল্যাণ হবে। তা হে দেবতা, তোমরা সবসময় মনে রাখবে আমরা যেখানে যাব না তোমরাও যাবে না। দেখো তোমাদের কী দুর্দশা, কী দুর্দশা না তোমাদের হয়েছিল, যে আজ রুদ্রদেব কৃপা করে তোমাদের পূর্ণ অবয়ব প্রদান করেছে। এইভাবে ভগবান শ্রী বিষ্ণু এবং তিনি নিজেই প্রতিপাদন করলেন যে ব্রহ্মাজি আর শিবের মধ্যে আমার মধ্যে কোনো প্রকার বিন্দুমাত্র প্রভেদ নেই। হে দক্ষ, তুমি যে এই শিবের সঙ্গে বিদ্বেষ করেছিলে এ তোমার করা উচিত হয়নি। যাক, তিনি পরম কৃপালু বলে তোমাকে নরকে পতিত হতে দেননি, তোমাকে কৃপা করে ঠিক নিজের স্থানেই রেখেছেন। এবারে প্রথমে দক্ষ স্তব স্তুতি করলেন, ব্রহ্মাজি স্তব স্তুতি করলেন ভগবান শ্রীবিষ্ণুর, আর রুদ্র ভগবান স্তব স্তুতি করলেন। যক্ষ গন্ধর্ব কিন্নর কিংপুরুষ উরগ মহরগ গণ, তারা পৃথক পৃথক রূপে প্রভুকে স্তব স্তুতি করলেন। এইভাবে মানে সেই স্তব স্তুতি তো একবারে বিশাল রূপে, অত বিশাল এই মাসিক পারায়ণের মধ্যে বিস্তার করা সম্ভব নয়। প্রত্যেকেই স্তব স্তুতি করলেন, আর প্রভু পুনরায় তিন দেবতা যে এক তাদের মধ্যে কোনো ভেদ দেখতে নেই সে কথা আবার বলে তিনি সর্বসমক্ষে অন্তরিত হয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে যজ্ঞ সম্পূর্ণ হলো, সকলে সেখানে থেকে কি করলেন, যজ্ঞের যে অন্তিম মানে অবভৃত স্নান সকলে করলেন, করার পরে যে যার স্থানে যার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবারে এই যে ভগবান মহাদেব, তিনি তো সেই সতীকে হারিয়ে ফেললেন, আর এই সতী গিয়ে কি করলেন, হিমালয়ের পত্নী দেবী মেনকার গর্ভে গিয়ে জন্ম নিয়ে তিনি আবার শিব আরাধনায় ব্যস্ত হলেন, শিবকে পতিরূপে প্রাপ্ত হবেন। আচ্ছা, এবারে এখানে যে তিনি দেহত্যাগ করলেন, এক তো পিতার অবমাননা, শিবের প্রতি বিদ্বেষ ভাব, তাকে অপমান করার দরুন সতী দেহত্যাগ করলেন, কিন্তু একটি গুপ্ত রহস্য রয়েছে যা শ্রী রামচরিত মানসে বর্ণিত হয়েছে, যে একবার সেই বনপ্রদেশে যুদ্ধক্ষেত্রে যখন ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন তখন তাকে পরীক্ষা করার জন্য দেবী তিনি নিজের রূপ রূপান্তরিত করে গিয়েছিলেন এই রামচন্দ্রের নিকটে। তা তিনি সেখানে মা বলে সম্বোধন করেছিলেন, আপনারা সকলেই জানেন, অতএব তা বিস্তারিত বর্ণন করব না। আপনারা হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনবাসী, সবকিছুই অবগত আছে, বিশাল বিস্তারের প্রয়োজন আমি মনে করি না। তা সেখানে মা বলে সম্বোধন করার দরুন কি হলো, যিনি ভগবান তিনি তাকে মা বলে ডেকেছেন, অতএব সেই ভগবান যাকে মা বলে সম্বোধন করেছেন ভোলেনাথ তাকে কি করে পত্নী রূপে গ্রহণ করবেন, তাই তিনি একদিকে তাকে মানে পত্নীত্ব থেকে দূরে রেখেছিলেন। অতএব একই সঙ্গে দুটি কাজ সুসম্পন্ন হল। এবারে মহাদেব ভগবান তিনি সতীবিহীন হয়ে কি করে থাকবেন, সমস্ত দেবতাগণ ব্রহ্মাজি ভগবান শ্রী বিষ্ণু সকলে বিচার করলেন কৈলাসে গিয়ে বিচার করলেন যে তিনি সতী ছাড়া কি করে থাকবেন। ভগবান শ্রী বিষ্ণু বললেন যে আমি রুদ্রদেবের জন্য ঘটকালি করব, ঘটক হব। এটা রামচরিত মানুষের কথা আমরা এখানে উদ্ধৃতি করছি, কারণ ভোলেনাথকে সতীর থেকে পৃথক রাখলে আমাদেরই কষ্ট হচ্ছে। যেমন রাধাকে ছেড়ে কৃষ্ণ, কৃষ্ণকে ছেড়ে রাধা থাকলে যেমন ভক্তদের ভালো লাগে না, তা সেই প্রকার রুদ্রদেবকেও পৃথক রাখা ঠিক নয়। তাই আমরা সেই শিব বিবাহ প্রসঙ্গটি প্রবণ করতে চলেছি, যা অতি সুন্দর এবং আমরা সাধারণ শব্দে শুনি। দেখুন কিছু কিছু স্থান আছে যেগুলো সাধারণ শব্দ প্রয়োগ না করলে শুনতে ভালো লাগে না। যেমন এই শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের মধ্যে ভগবানের বাল্যলীলা, যা সাধারণ শব্দেই শুনতে শ্রুতিমধুর হয়, তাই এই শিব বিবাহ আমরা সাধারণ শব্দেই শ্রবণ করতে চলেছি। ভগবান শ্রীবিষ্ণু বললেন যে আমি রুদ্রদেবের জন্য কন্যা ঠিক করে ফেলেছি। বলছেন ঠিক আছে, তিনি হিমালয়ের পত্নী গর্ভে জন্ম নিয়েছেন যার নাম পার্বতী, পরমা সুন্দরী এবং শিবগত প্রাণা, তিনি শিবকে ছাড়া অন্য কাউকেই চান না, আর তিনি বাস্তবিকই মানে শিবেরই যোগ্যা। কিন্তু আমার একটা শর্ত আছে রুদ্রদেব। রুদ্রদেব হাত জোর করে বলছেন, প্রভু আপনার আবার কিসের শর্ত আমার? বলছে যে দেখুন, আপনি বিবাহ করতে যাবেন, ঘটকালিটা আমি করলাম, আমার একটা মান সম্মান আছে, তো তাই আমার মান সম্মানের খাতিরে আমি যেমন সুন্দর বেশভূষা ধারণ করে থাকি সেই রকম বেশভূষায় কিন্তু আপনাকে ওই বিবাহের সময় যেতে হবে, বাকি সময় আপনি ছাই ভস্ম মেখে থাকেন, কোনো আপত্তি নেই। রুদ্রদেব, প্রভুদের লীলা কেমন, রুদ্রদেব হাত জোর করে বলছেন যে প্রভু আমি হলাম সাধু মানুষ, সাধু কখনো বৌরূপী সাজেন, আমি যেমন স্বাভাবিক রূপে আছি আমি তেমন ভাবেই যাব, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম, আপনি আমাকে অনুরোধ করবেন না। প্রভু কি দরকার, আমি এসে তো আবার সেই ভিখারির মতোই থাকব, তাই কি প্রয়োজন আমি সেজে বুঝে যাব, অতএব আমি যেমন আছি সেই স্বাভাবিকতাটাই তো ভালো, সেই স্বাভাবিকতাই তো সুন্দর। এবারে প্রভু, তাদের তো মান সম্মান আছে, বিশিষ্ট ব্যক্তি প্রভু ভগবান বলে কথা, তিনি আর কোনো কথা বলতে পারলেন। তিনি বলছেন ঠিক আছে, আপনার ইচ্ছা, আমার তো ইচ্ছা ছিল এমন। বলছেন না প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, এই নির্দেশ আমাকে দেবেন না, আমি হলাম সাধু মানুষ, এই শ্মশানে মাঠে ঘাটে থাকি, আর কোথায় আপনার রূপ, আপনার রূপে আমি গেলে আবার তো আমি সেই ছাই ভস্ম মেখেই ঘুরে বেড়াবো, লোকে আমাকে বহুরূপী বলবে, প্রভু আপনার খারাপ লাগবে না? বলছেন আচ্ছা ঠিক আছে, আমার যা ইচ্ছা ছিল আমি তো বললাম, এবার বাকি আপনার ইচ্ছা। বলছেন না প্রভু, আপনার চরণে অনুরোধ, আপনি এই বিষয়টা ছেড়ে দিন। কিন্তু বিষ্ণু ভগবানের ইচ্ছা তিনি ওই মানে তারই রূপে বিবাহ করতে যান, তিনি নিষেধ করলেন ঠিক আছে। এবার সমস্ত বরযাত্রী এসে উপস্থিত, ভোলেনাথ তো আছেনই, বিবাহ করতে যাবেন, সঙ্গে তার পার্শ্বদগণ আপনারা জানেন কেমন তারা রয়েছে, সমস্ত দেবতাগণ নিমন্ত্রিত, ব্রহ্মাজি এসেছেন, ভগবান শ্রী বিষ্ণু আছেন, দেবরাজ ইন্দ্র এসেছেন, বিবাহে বরযাত্রী যেতে হবে। এবারে সেখানে দেবর্ষি নারদও এসেছেন যে আমি কেন বাদ যাই, সব প্রভুরা যাচ্ছেন, আমিও একটু প্রসাদ পেয়ে আসব। দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে যখন প্রণাম করতে গেলেন, ভগবান বিষ্ণু বলছেন, দেবর্ষে একটু গোপনে এসো তো, একটু গোপনে এসো। বলছেন, প্রভু আমার সঙ্গে আপনি গোপন কথা কি বলবেন এই সভাতে, এই এখন সব বরযাত্রী যাচ্ছে। বলছেন, তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। এক পাশে গিয়ে বিষ্ণু ভগবান বলছেন যে দেখো, আমার ইচ্ছা ছিল যে আমি ভোলেনাথকে আমার রূপে সে বিবাহ করতে যাক, আমি যেমন রূপবান, যেমন সুন্দর, এইভাবে এই ছাই ভস্ম মেয়েকে কেউ বিবাহ করতে যায়? ঘটকালিটা করলাম আমি, বদনামটা আমার হবে না? তা তুমি তো অনেক কিছু ক্রিয়াকর্ম করে বেড়াও, এর কথা ওকে, ওর কথা তাকে, এমনকি একবার আমার সঙ্গে, মানে যখন কৃষ্ণ রূপে ছিলেন, রাধা কৃষ্ণর সঙ্গে তুমি বিদ্বেষও একবার করিয়ে দিয়েছ, কখনো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে গণ্ডগোল লাগিয়েছো, কখনো রাধারানীকে আরেক কথা বললে তুমি নারায়ণ নারায়ণ করতে করতে কেটে পড়ো। তা তুমি বলো, এই ভোলেনাথকে তুমি আমার মতন রূপ সজ্জা আদি পরিধান করাতে পারবে? বলছেন, প্রভু এ তো আমার এক তুর্কির কাজ, এ আমি ইচ্ছা করলেই পারি, আপনি যে কাজ না পারেন আপনার কৃপায় ওই কাজ আমি পারি। কিন্তু প্রভু এ তো রুদ্র ভগবান বলে কথা, ভোলেনাথের কিন্তু কোনো ঠিক নেই, ত্রিশূল নিয়ে তাড়া করলে তখন কিন্তু সামলাবেন আপনি, নাহলে আমাকে ওই ত্রিশূলেই গেঁথে দেবে। বলছেন, তোমার চিন্তা নেই, তুমি যেভাবেই পারো মহাদেবকে ওই বিবাহের পূর্বে আমার রূপ যাতে তিনি গ্রহণ করেন। বলছেন, ঠিক আছে, এ তো আমার কোনো কাজই না। বলে নারদ বললেন, তাহলে সামলাবেন আপনি, ওই রুদ্র ভগবান একবার রেগে গেলে ওই যদি মানে কপালের মাঝখানে আরেক নেত্র আছে সেটা খুলে দিলে কিন্তু বিপদ, আমি পুড়ে তো ছাই হয়ে যাব। বলছেন, ও তোমার চিন্তা নেই, তুমি যাও। এবারে এদিকে সব বরযাত্রী বেরিয়ে পড়েছেন, আর দেবর্ষি নারদ তিনি তো আকাশ মার্গ দিয়ে দ্রুত গতিতে মেনকার কাছে এসেছেন। মেনকার কাছে এসে সেখানে এবার ওই সব গোল পাকাচ্ছেন। মেনকা দেবীর তো আনন্দের সীমা নেই, হে দেবর্ষে আপনি আমার এই কন্যার বিবাহের সময় এসেছেন, আহা আমি তো ধন্না। বলছেন, দেখো ওই ধন্না ফন্না ছাড়ো, এখন কার সঙ্গে বিবাহ হচ্ছে? তা বলছেন, কেন, কৈলাসবাসী সেই ভগবান মহাদেবের সঙ্গে। বলছেন, তুমি তাকে দেখেছ? বলছেন, না আমি তো দেখিনি, সব মুনি ঋষিরা তো আমাদের উপর দিয়েই যায়, তারা বলে ভগবান তার রূপ, তার গুণ, তার গুণ, তার দয়া, তার কৃপা তারা বর্ণন করে, তিনি ভগবান, ভগবানকে আবার দেখার কি আছে? মেনকা দেবী বললেন, হিমালয়ের পত্নী, পার্বতীর মা, তাকে আবার দেখার কি আছে গো? তা বলছেন যে তাহলে বিবাহটা সংযোগটা কে করলো? বলছে, কেন, ভগবান বিষ্ণু খুব সিধা সরল তো মেনকা দেবী, আর আমাদের ওই পার্বতীর বাবা, মানে হিমালয় নাম বলছেন না স্বামী, ওনারা দুজন বলে বিবাহ ঠিক করেছেন, আমার দেখার কি আছে, আমি হলাম মেয়ে ছেলে মানুষ, আমার তো দেখার কিছু নেই। বলছেন, দেখার নেই মানে, দেখা তো তোমার আগে কর্তব্য। আরে 10 মাস 10 দিন ওই কন্যাকে গর্ভে ধারণ তুমি করেছিল না ওই হিমালয় করেছিল? বলছেন, না গর্ভে তো ধারণা আমি করেছিলাম। তা গর্ভপীড়া যন্ত্রণাটা তুমি অনুভব করেছ, তা তুমি তোমার অত সুন্দরী একবারে দেবীদের রূপকেও তিরস্কৃত করে সেই কন্যাকে কার হাতে তুলে দিচ্ছে একবার চেয়ে দেখলে না? তো বলছেন, কি জানি দেবর্ষে, আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমার তো দেখার প্রয়োজন নেই, তার পিতা দেখেছে। বলছেন, আবার সেই কথা। বলছেন, এখন তো বরযাত্রী আসার সময় হয়েছে, এখন দেখে আমার আর কি হবে? তা বলছেন, না একবার তুমি দেখো, আর আমি হলাম নারদ, না শব্দকে আমি রোধ করতে পারি, তুমি আগে দেখ। বলছেন, এসো আমার সঙ্গে। এবারে যেখানে বরযাত্রী আসছে তার এক গাছের আড়ালে মেনকা দেবী আর নারদ দাঁড়িয়ে আছে। এবারে এক চার মাথা মস্তক বিশিষ্ট এক বৃদ্ধ ব্যক্তি এক শিবিকার মধ্যে বসে আসছেন। ব্রহ্মবাদী ঋষিগণ তার চারটি দাবার ডান্ডা রয়েছে কাষ্ঠ, সেগুলোকে কাঁধে নিয়ে আগে আগে কিছু বৈদিক মানে সব ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ জল সিঞ্চন করছেন আগে আগে। আর চারজন বাহি তারা সব মানে ত্রিকালজ্ঞ মুনি ঋষি, আর সমস্ত কিছু কিছু ত্রিকালজ্ঞ মুনিরা রয়েছেন তারা কি করছেন, তারা ওই বৈদিক মন্ত্র পাঠ করছেন আর ওই ব্রহ্মাজিকে নিয়ে যাচ্ছে। চার মাথা সাদা বড় বড় দাড়ি, নারদকে বলছেন ইনিকে, বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার পুরোহিত, ইনি বিবাহ পড়াবেন। বলছেন ওহো, যিনি বিবাহ পড়াবেন সেই পুরোহিতের এত ঠাটবাট, বাপরে, এ তো দেখছি ব্রহ্মবাদী ঋষিগণ বেদ মন্ত্র বলতে বলতে নিয়ে যাচ্ছে। বলছেন ইনি হচ্ছেন জামাতার পুরোহিত, মানে তোমার ওই কন্যার সঙ্গে বিবাহ যখন পড়াবেন সেই বিবাহ পড়ানোর পুরোহিত। বলছেন বাপ, এ তো চিন্তার বিষয়, এমন ব্যক্তি তার আবার চারটি চারটি মাথা। বলছেন হ্যাঁ, এবারে দেবরাজ ইন্দ্র ঐরাবতের পিঠে করে আসছেন, আর দেবরাজ ইন্দ্রের যে রূপ সেই রূপ দেখে তিনি বলছেন নারদকে যে হে দেবর্ষী, আর দেখার কি আছে, আমার জামাতা দেখো কত বড় হাতির পিঠে করে আসছেন আর এত সুন্দর দেখতে, চলুন চলুন আর সময় নষ্ট করে লাভ নেই, আমি গিয়ে তাড়াতাড়ি সব আরতির সরঞ্জাম সব সাজিয়ে রেখেছি, আমি আর কি করব। বলছেন ইনি তোমার জামাতা নয় গো। বলছেন তাহলে কে? বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার মুন্সি। বলছেন মুন্সি মানে? বলছে কেন, ওই হিসাব কিতাব রাখে, দেখো না ওই সাধারণ লোকে মরতে বলে না সেক্রেটারি, তাই ইনি হচ্ছেন এই তোমার জামাতার মুন্সি, মুন্সি শব্দটা প্রয়োগ করা হয় হিন্দিতে। বলছেন আমার জামাতার মুন্সি সে অত বড় হাতির পিঠে আর অত সুন্দর দেখতে, দেবরাজ ইন্দ্র একেবারে তাকে দেখলে তো সকলে মোহিত হয়ে যায়। বলছে তিনি এত সুন্দর, তাহলে আমার জামাতাকে আমি আর কি দেখবো বলো তো, চলো তো এখন। এবারে তার পরে আসছেন সব ক্রম অনুযায়ী ভগবান বিষ্ণু গৌরপৃষ্ঠ পরি আরূঢ় হয়ে তিনি যখন আসছেন, তা হিমালয়ের যে বৃক্ষের জ্যোতি ছিল তা তো খুবই সুন্দর, এবার তিনি যখন আসছেন সমস্ত হিমালয়ের জ্যোতি এবং সূর্যের জ্যোতি পর্যন্ত তার কাছে একেবারে মলিন হয়ে যাচ্ছে। বলছেন ওই তো আমার জামাতা, বাপরে বাপ, এ তো একেবারে দেখছি চতুর্দিক উদ্ভাসিত করে তিনি বিবাহ করতে আসছেন, ওনাকে আবার কি দেখার আছে, চলো চলো তাড়াতাড়ি চলো দেবর্ষে। বলছেন আরে মেনকা দেবী, ইনি তোমার জামাতা নয় গো। কে? বলছেন ইনি হচ্ছেন তোমার জামাতার মিত্র বন্ধু। বলছেন ওহো, আমার জামাতার মিত্রের বন্ধুর এত বড় পাখির উপরে সে বিচারণ করে বেড়ায়, গরুর পৃষ্ঠ পড়িত বিশাল গরু, তাহলে আমার জামাতাকে আমি কি দেখবো, আমার জামাতা যে কি মানে কত উন্নত এটা আমি বুঝতেই পারছি। বলছেন আরে তা দেখো না, দু মিনিট অপেক্ষা করো। এবারে পেছনে পেছনে দেখছেন কি বিষ্ণু ভগবান তো চলে গেলেন, এবারে মহাদেবের সব চোয়ারগণ আছে, তারা বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব, করতে করতে তারা আসছেন সব ভূত প্রেতের দল। ভূত প্রেতের দল যখন আসছেন, এই ভূত প্রেতের দল দেখে মেনকা দেবী একটু ভয় পেয়ে গেছে। বলছেন দেবর্ষে এনারা কারা? তা বলছেন এনারা হচ্ছেন, এবারে দেখছেন কি বলছেন, তুমি আগে দেখো না, এবারে দেখছেন হর হর মহাদেব বলে যারা আসছেন তাদের হাতে কারো লাঠি, কারো হাতে হাড়, কারো হাতে নরমুণ্ড, এই সমস্ত দেখে বলছেন এরা কারা? বলছে তুমি আরো দেখো তো আমি একবারে বলবো। তারপরে আরো কিছু ভূত প্রেত আসছেন, তাদের বলা নেই, ঘরটা নড়ছে আর ওই বিয়ে খেতে যাচ্ছে, বলে হর হর মহাদেব বলে শব্দটা হচ্ছে। এবারে দেখছেন গলা নেই কারো, একদলের তো গলাই নেই, তারা ওই ভটটা নাচিয়ে বেশ আনন্দ করে করে চলছে। আর এবারে যে আসছেন তাদের দুটো দুটো মাথা। বলছেন এই সমস্ত ভূত প্রেতের দল যায় কোথায় গো নারদ? তা বলছেন এ সমস্ত হচ্ছে সব ওই তোমার গৃহে যাচ্ছে, ওখানে গিয়ে এরা খাবে দাবে, এরা হচ্ছে তোমার জামাতার সব মানে পার্শ্বদগণ। বলছে আমার জামাতার পার্শ্বদগণ এমন কেন? বলছেন দেখো তো। বলে আমার জামাতা কোথায় তাহলে? উনি আগে চলে গেছেন নাকি? বলছেন না। এবারে এক ষাঁড়ের পিঠে করে মহাদেব মানে সে চতুর জায়গায় ছাই লাগানো আছে সমস্ত শরীরে, হাতে মস্তকে কোমরে সাপ বাঁধা আছে, তিনি আসছেন ষাঁড়ের প্রতি ডুমরু বাজিয়ে ঢং 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 করতে করতে। বলছেন এবারে দেবী মেনকা বলছেন এই পাগলটা যায় কোথায়? এবারে বলছেন ইনি পাগল নয় গো। তো ইনি কে? বলছেন আরে ইনি তো হচ্ছেন তোমার জামাতা। বলছেন সর্বনাশ, এ তো আমার অত সুন্দরী কন্যাকে এই ভূত প্রেতের দলে রাস্তায় এসে ভাগ করে খেয়ে ফেলবে, আমি এই পাগলের সঙ্গে আমার কন্যার বিবাহ দিব না। বলে ওই জন্যই তো আমি দেখাতে আনলাম। বলছে এ তো সাক্ষাৎ পাগল, জ্যান্ত পাগল, সে ষাঁড়ের পিঠে পড়ে যাচ্ছে, ষাঁড়ের পিঠে মানুষে বসে, আর তার ভূত প্রেতের দল যেভাবে গেল আমারই এখনো হৃদয়টা ভয়ভীত হয়ে আছে, আর আমার অত সুন্দরী কন্যাকে যদি পায় তাহলে এই ভূত প্রেতের দল রাস্তায় ভাগ করে খেয়ে দিয়ে কঙ্কালটা এখানে ফেলে রেখে যাবে, না না আমি এই পাগলের সঙ্গে বিবাহ দেবো না। বলে ওই জন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি। বলছেন এখন কি করব? বলছে এখন মাথা খারাপ করে লাভ নেই, তাড়াতাড়ি মানে নিজেদের প্রাসাদে যাওয়া যায়। এবারে তাড়াতাড়ি প্রাসাদে এসে এবারে নারদের তো ভীষণ যত্ন, মেনকা দেবী বলছেন ওই পাগলের সঙ্গে আমি বিবাহ দেবই না। বলছেন এখন কি করণীয়? বলছেন সর্বপ্রথম সব কপাট বন্ধ করে দাও, ওই বরযাত্রী একটা ভেতরে ঢুকতে দিলে হবে। বলছেন ঠিক আছে। সমস্ত সেবকদের আদেশ দিলেন কপাট বন্ধ করো, মুখ্য দ্বার বন্ধ করো, কাউকে ঢুকতে দিও না, ভূত প্রেত ঢুকে সব মানে তছনছ করে ফেল, ও দক্ষ যজ্ঞের মতো অবস্থা করে দেবে, আমাদের সব প্রাসাদের জিনিসপত্র আর কিছু থাকবে না, ওই ভূত প্রেতে সব নষ্ট করে দেবে, বন্ধ করো সব বন্ধ। আর মেনকা দেবী দেবর্ষী নারদের চরণতলে বসে মাথায় হাত দিয়ে বলছেন এখন কি সর্বনাশ হলো আমার, এ যদি দেবর্ষে আপনি না আসতেন তাহলে তো আমি এই ভূত প্রেতের সঙ্গে আর ওই পাগলটার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতাম, সর্বনাশ হয়ে যেত, আমার অত সুন্দরী প্রাণের তুল্যা ওই কন্যাকে এই ভূত প্রেতে এই মাংসগুলো ভাগ করেই খেয়ে। বলছেন এখন কোথা থেকে জামাই আপনি নিয়ে আসবেন এত তাড়াতাড়ি? বলছেন আমি নারদ। বলেছি না আমি নারদ, আমি না শব্দকে রোধ করতে পারি, আমি এই এক্ষুনি এখানেই ভালো জামাই নিয়ে আসবো। একবারে সেই বিষ্ণু আসছিল, বিষ্ণু ওই যে গরুড় পৃষ্ঠ করি, বলছেন হ্যাঁ হ্যাঁ, বলছেন ওই রকম জামাই নিয়ে আসবো, কোথায় এই পাগল হবে না। এবার দেবর্ষী নারদকে তো খুব ভালো ভালো পাওয়াচ্ছেন সব, ভালো ভালো মিষ্টি, ভালো ভালো ফল, ভালো ভালো পেয় সব পান করাচ্ছে, তখন নারদের ভীষণ দাম, এমনিই তো দাম তার, আবার এই ক্ষেত্রে আবার দামটা অনেক বেড়ে গেছে। এবারে ভোলেনাথ এসে ষাঁড়ের পিঠে করে চতুর্দিকে ঘুরছেন বন বন করে, বলে সব কপাট বন্ধ করে রেখেছে অথচ আমার সঙ্গে বিবাহ দিবে, আমার একটা মান সম্মান আছে, দেবতাদের ডেকে নিয়ে এসেছি, ব্রহ্মাজিকে ডেকে নিয়ে এসেছি এবং বিষ্ণু ভগবান রয়েছেন, আমার বিবাহেতে এতগুলো সব দেবতাদের বিভূতিদের ঋষিদের অসম্মান হবে, তিনি আর কিছু বুঝে পাচ্ছেন, যার বিয়ে তারই তো মাথা ব্যথাটা বেশি থাকে। এবারে সকলকে দেখলেন ভোলেনাথ ঘুরে ঘুরে, নারদকে আর দেখলেন, এবার তার মনে সন্দেহ হয়েছে যে নারদ কিন্তু বড় কুটিল, কুটবুদ্ধি খুব আছে, সেই কুটবুদ্ধিগুলো যদিও মানে মঙ্গল আছে তথাপি সেটা কুটি বলা যায়। এবারে তিনি নন্দীকে ডাকলেন, নন্দী, নন্দী তো হাত জোড় করে বলছেন প্রভু আজ্ঞা করুন। বলছেন এই আমাদের বরযাত্রীর মধ্যে সবাই বিদ্যমান, সকলে সাক্ষাতে আছেন, কিন্তু ওই নারদকে দেখা যাচ্ছে না, খুঁজে বের করো, আমার সন্দেহ হচ্ছে, এই যে কপাট এতক্ষণ ধরে বন্ধ করে রাখা মানে আমাদের অসম্মান করে, দেখো কোথায় আছে। এবারে দেখে এসে বলছে প্রভু আমরা এখানে গরমে সব ঘাম ফেলছি, আর ওই নারদকে দেখলাম যে কি যত্ন তাকে বসিয়ে রেখেছেন সুন্দর জায়গায়, আর ফল মূল পেয় মিষ্টাদি সব একেবারে ভর্তি তিনি পাচ্ছেন। বলছেন ডাকো তাকে। নন্দী গিয়ে বলছেন হে দেবর্ষে আপনাকে প্রভু এখনই ডেকেছেন। এবারে ভোলেনাথের কাছে এসেছেন, বলছেন প্রভু আজ্ঞা করুন, আপনি আমাকে কি আদেশ করেছেন, বলে ছাড়ো এখন ওই সমস্ত নিয়ম কানুনের কথা, তুমি সত্য করে বলো, তুমি সব জায়গায় ওই বেঁকা বুদ্ধি লাগিয়ে বেড়াও। এই আমরা যে এত দূর থেকে কৈলাস থেকে এসেছি, হিমালয়ে এত কষ্ট করে এসেছি সমস্ত দেবতাদের ভগবান বিষ্ণুকে সঙ্গে নিয়ে, তা তুমি ঠিক করে বলো তো, এই যে আমাদের স্বাগতের জন্য কোনো প্রকার কোনো রকম ব্যবস্থা দেখছি না, এর মূলে কি তোমার কোনো হাত আছে? বলছেন প্রভু প্রভু প্রভু, বলছেন আরে প্রভু তুমি এক কথা বলো, তুমি এই দুই তিন প্রভু প্রভু করে তিনবার বলেছো, একবারে বলো তোমার কোনো হাত আছে কিনা। এবারে তো বিপদে পড়েছে, মিথ্যা কথাও বললে বিপদ, তাও ভোলেনাথের সঙ্গে মিথ্যা কথা, তিনি তো ধ্যানস্থ হলেই সব বুঝতে পারবেন, যোগ অবলম্বন করলেই সব বুঝে যাবেন, তিনি তখন বিপদে পড়ে গেছেন, আর চতুর্দিকে গলা ঘুরিয়ে দেখছেন বিষ্ণু আছেন কোথায়, নাহলে রক্ষা করার জন্য তো আগে দরকার। তা বলছেন কি প্রভু প্রভু করছো, আর এদিক ওদিক কি দেখছো? বলছেন প্রভু প্রভু। তখন বিষ্ণু ভগবানের তো আর পাত্তা নেই, তিনি দেখছেন অনেক দূর থেকে বিষ্ণু ভগবানও আসছেন গৌরপিষ্ট করে। এবারে বলছেন প্রভু আমার কোনো দোষ নেই, বলে আরে তোমার দোষ নেই মানে, তার মানে অন্য কারো দোষ আছে? এবারে তো আরম্ভ হয়ে গেছে দুজনের মধ্যে। এবারে ওই গৌরপিষ্ঠ পরি ভগবান এসে ভোলেনাথের সম্মুখে এসে গেছে। এবার ভোলেনাথের গায়ে কি থাকে? সাপ। আর ভগবানের ওই গরুর ওই সাপ অনন্তদেব দেখলে একটু পালিয়ে যান ভয়, ওই গরুরকে সবাই সর্পজাতি ভয় করে। এবারে ভোলেনাথ সে জটাটা বাঁধা আছে সাপ দিয়ে, হাতে সাপ, দুই বাহুতে সাপ, বাহু মূলে সর্প, আর যে ব্যাঘ্র চর্মটা পরিহিত ছিল নিচের সেটাতে একটি সাপ, মানে একটা বেল্টের প্রয়োজন হয় যে সেটা সাপে সাপ বাঁধা। এইবারে ভোলেনাথের ওই অবস্থা রয়েছেন সর্পাদি নিয়ে, আর গরু এসেছেন ঠোঁট ফাঁক করে উঠতে উঠতে, এখন সাপের দল মনে করছে এ তো মরেছে, এ তো সর্বনাশ, এ বোধ হয় খাওয়ার জন্য হা করেছে, খিদে লেগেছে বোধ হয়। এবারে ওই সাপ সাপের দল তখন করেছে কি, মাথার থেকে লাফ দিয়ে নিচে পড়েছে, হাতের থেকে লাফ দিয়ে নিচে পড়ে সব পালিয়ে যাচ্ছে। এবারে প্রভু মানে ভগবান শিবশঙ্কর দেখছেন এ তো সব অবস্থা খারাপ, এখন যদি ওই কুমোরের সাপ সে তো পালিয়ে যাচ্ছে, তাহলে তো আমি এখন উলঙ্গ হয়ে যাব, এখন তো বড় অবস্থা খারাপ। তখন তিনি সব কিছু বুঝে গেছেন। এবার ওই কুমোরের সাপ যখন অতি দ্রুত গতিতে লাফ দিয়ে যখন পালাতে যাচ্ছেন, সেই ব্যাঘ্র চর্মটা যখন খুলে পতিত হবে হবে, তখন ওই ভোলেনাথ ভগবানের ওই রূপের চিন্তা করেছে, করার সঙ্গে সঙ্গে তিনি এক অদ্ভুত অলৌকিক শরীর প্রাপ্ত হলেন, এবং ভগবান ত্রিবিষ্ণুর যে রূপ, যে তেজ, যে সমস্ত মুক্তি মণি মুক্তা হীরক এবং যে সমস্ত কৌস্তবাদী মণি যা কিছু থাকে, সেই ভোলেনাথ প্রভু চিন্তা করার সঙ্গে সঙ্গে সেই রূপ প্রাপ্ত হয়েছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ভোলেনাথ ভগবান কি জয়, বল দেবর্ষি নারদ কি জয়। এবারে এবারে বলছেন যে সমস্ত সকলে একেবারে মহাদেবের জয় জয়কার দিচ্ছেন, আর মহাদেবের পার্শ্বদগণ তারা বলছেন প্রভু এখন আপনাকে অতি সুন্দর লাগছে, একেবারে বিষ্ণুর মতো লাগছে। এবারে ভোলেনাথ বললেন ঠিক আছে প্রভু, আপনার ইচ্ছা এখানেই প্রকট আমি করলাম, এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো কিছু করতে পারে কি? এভাবে প্রভুর স্তাবস্তুতি করলেন, বলছেন প্রভু আপনারই যখন ইচ্ছা তা নারদ আর কি করবে, নারদ তো আপনার শিষ্য হয়ে সব কাজ করেছে, তার তো কোনো দোষই নেই। এবারে প্রভু সন্তুষ্ট হয়ে ভোলেনাথ বলছেন হে নারদ এবারে তো কপাট খোলার ব্যবস্থা করো, এখন তো আমি বিষ্ণু হয়ে গেছি, আর তো অসুবিধা নেই। বলছেন না প্রভু আর অসুবিধা নেই, এই আমি চললাম। গিয়ে ভেতরে গিয়ে বলছেন মেনকাকে এবারে জামাই নিয়ে শ্রী বিষ্ণুর মতো, আর চিন্তা নেই এবার কপাট খুলে স্বাগত করো। এবারে কপাট আদি খুলে দিয়ে একবারে আরতি টারতি করে মঙ্গলধ্বনি উচ্চারণ করে এবারে বিবাহের লগ্নও ছাড়িয়ে যায় যায় অবস্থা, তাড়াতাড়ি করে সেই মানে সর্বশ্রেষ্ঠ এই মানে সমস্ত লোকের শ্রেষ্ঠ পুরোহিত সেই ব্রহ্মাজি রয়েছেন, তিনি নিজে পার্বতী এবং শিবের বিবাহ সুসম্পন্ন করালেন বৈদিক বিধি অনুযায়ী। এবারে তারপরে সমস্ত বিভূতিরা, সমস্ত দেবতারা, সমস্ত মহর্ষিরা, দেবর্ষি নারদ আদি সকলে সেখানে সেই অতি সুন্দর সুন্দর প্রসাদ তারা সেবা করলেন। সেবা করে তারা পুনরায় কি করলেন, যে যার স্থানে চলে গেলেন। বল ভোলেনাথ কি জয়, বল পার্বতী মাইয়া কি জয়, বল শিব বিবাহ কি জয়। তা অদ্যকার দিনে আমরা এই যে মানে মনু এবং শতরূপার তিন কন্যার বংশ তা আমরা শ্রবণ করলাম। এবারে তিন কন্যার বংশ বিস্তারও আমরা যৎকিঞ্চিত শ্রবণ করলাম, মোটামুটি যতটা প্রয়োজন। এবার আগামী দিন আমরা তার পুত্রদ্বয়ের চরিত্র শ্রবণ করব, উত্তানপাদ এবং প্রিয়ব্রত আদি। এবং উত্তানপাদের দুই পুত্র উত্তম এবং ধ্রুব, সেই পরম ভক্ত ধ্রুব কিভাবে কেমনভাবে তপস্যা করেছিলেন আমরা তা শ্রবণ করব বলে আশা রাখি। অতএব অদ্যকার দিনের পাঠের বিরাম আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কী জয় শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কী জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কী জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কী জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কী জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাশ কী জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কী জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাশ কী জয় শ্রী শ্রী সৌনকাদি ঋষি বৃন্দ কী জয় বল শিব বিবাহ কী জয় আপন আপন গুরুদেব কী জয় শ্রী শ্রী সিদ্ধ শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কী জয় শ্রী শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ কী জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজ কী জয় অধ্যক্ষ শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কী জয় সমপস্থিত বৈষ্ণববৃন্দ কী জয় আজকের শিব বিবাহ আনন্দ কী জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর।